বাছা মারা গেছে। ডাক্তার জানিয়েছিল সায়েন্সের বাইরেও একটা জগৎ আছে, কোন হুজুর কবিরাজ দেখান। এ কেমন প্রেসক্রিপশন! মাছবান বলে কি সত্যিই কিছু আছে? কি এমন মাছবান যা মানুষের জীবন কেড়ে নিতে পারে?
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো রাসেল ভাই, আমি তানভীর আহমেদ তুর্য, ভূত FM ও ভূত.com এর নিয়মিত শ্রোতা। অনেক বছর যাবৎ আপনার শো নিয়মিত শোনা হলেও সময়ের স্বল্পতার জন্য লিখতে পারিনি। তবে আজকে যে ঘটনাটি লিখতে বসেছি সেটা আমার সচক্ষে দেখা একটি বাস্তব ঘটনা। প্রাইভেসির কারণে আমি যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের প্রত্যেকের নাম ছদ্মনাম ব্যবহার করব। গ্রামের নাম না দিয়ে শুধু থানার নাম দিয়েছি। তবে ঘটনার পরিণতি ওই অঞ্চলের সবারই জানা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অক্টোবর 2018, মাঝবাগ, গফরগাঁও, ময়মনসিংহ। পড়ন্ত বিকেল, বাড়িগুলোর পেছনের দিকের পতিত জমিতে ছেলেমেয়েরা গোল্লা ছুট খেলছে। তাদের প্রতিদিনকার রুটিন এটা। আসরের আজানের কিছুক্ষণ পর থেকেই একে একে জড়ো হতে থাকে তারা। কেউ কাউকে ডাকতে হয় না, সবাই গোল্লা ছুটে মগ্ন থাকলেও একটু আড়ালে ক্ষেতের আইলে একাকী বসে আছে শুভ্রা। কয়েকদিন ধরে মেয়েটার কি যেন হয়েছে, কারোর সাথে কথা বলে না, শুধু একাকী বসে থাকে সারাটা দিন। 17-র অপরূপা শুভ্রা স্থানীয় সরকারি স্কুলের ক্লাস 9-এর মেধাবী ছাত্রী। মাগরিবের আজান দেয়ায় ছেলেমেয়েরা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে, শুভ্রা বসেই আছে। কিছুক্ষণ পর মেজবোন প্রমি এসে কাঁধে হাত রাখে, বাড়ি নিয়ে যায় তাকে। ছোট বোনের চিন্তায় মেয়েটার মন খারাপ। তিন ভাই চার বোন আর বাবা মা নিয়ে ওদের এই বড় পরিবার। বড় বোনের বিয়ে হয়ে গেছে, বাবা তালু মিয়া নিজের চায়ের দোকানে বসে, বড় ভাই ঢাকায় গার্মেন্টসে কাজ করে, বাকিরা এখনো ছোট। পরিবারের এতজন মানুষের চলার খরচ জোগাড় করাটা বাবা ভাইয়ের কাছে বড্ড কষ্টকর। এই অবস্থার মাঝেও সেজ মেয়েটার মানসিক চিকিৎসায় ডাক্তারের খরচ মেটাতে হয়। মরার উপর খাঁড়ার ঘা যাকে বলে। শুভ্রার সমস্যাটার সূত্রপাত বন্ধুত্বের শেষ দিয়ে। বন্ধুত্ব বললে ভুল হবে, হয়তো আরো বেশি কিছু। ছেলেটা আর কেউ না, তার ফুপাতো ভাই শ্যামল। নানুবাড়ি বেড়াতে আসার ছলে মামাতো বোন শুভ্রার সাথে শ্যামলের বন্ধুত্ব বেশ অনেক দিনের পুরনো। সেপ্টেম্বর 2018, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে খুব শীঘ্রই ডিপ্লোমা শেষ করবে শ্যামল। পরিবারের অবস্থা ভালোই। নান্দাইল থানার কোনো এক গ্রামে তাদের পরিবারের নিবাস। সেখানে নিজেদের ব্যবসা আছে। মায়ের ইচ্ছে দুই ভাইকে একসাথেই বিয়ে করাবে। বড়জনের কাবিন হয়ে গেছে, অপেক্ষা এবার ছোটটার ডিপ্লোমার জন্য। ভাইজির সাথে ছেলের আন্তরিক সম্পর্কের কথা সাহেলা বেগমের কানে এসেছে বেশ কয়েকবার। শোনার পর বিজয় চটেছিলেন তিনি। একে সৎ ভাই, তার উপর আর্থিক অবস্থা যাচ্ছে তাই। শ্যামলের বাবাও এ বিষয়ে কঠিন গলায় নাকচ করে দিয়েছিলেন। সেবার দুজনেই আচ্ছা মতো শাসিয়েছিলেন ছেলেকে। সাথে পুরো দমে পাত্রী দেখে একদম আংটি পরিয়ে এসেছেন একজনকে। শ্যামলের অন্য কোনো পথ না থাকায় বন্ধুত্বের ইতি টানতে হয় শুভ্রার সাথে। সেই থেকেই শুভ্রার এই অবস্থার শুরু। হয়তো এই মানসিক ধাক্কাটা সে নিতে পারেনি। নভেম্বর 2018, দিন দিন শুভ্রার এই পাগলপনা বেড়েই চলেছে। গ্রামের মানুষদের কানা ঘুষা শুরু হয়ে গেছে শ্যামল শুভ্রার ব্যাপারটা নিয়ে। মাঝে মাঝেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ফোন আসে সাহেলা বেগমের কাছে। অনুরোধ,
তোমার ছেলের জন্য আমাদের মেয়েটার জীবন নষ্ট হতে দিও না, দয়া করে একটা বিহিত করো, বিহিত করো।
শব্দটা শুনে থেমে যায় সাহেলা বেগম, বিড়বির করে উচ্চারণ করে,
বিহিত, হ্যাঁ বিহিত তো করতেই হবে দেখছি।
সময় বের করে ছুটে চলে স্থানীয় তথা নান্দাইলের এক কবিরাজের কাছে। কবিরাজের কাছে ঘটনার ব্যাখ্যার পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে আসে সাহেলা বেগম। শুক্রবার সকালে গন্তব্য তার বাবার বাড়ি পাঁচবাগের কোনো এক গ্রাম, সাথে কবিরাজের প্রসাদ, মিষ্টান্ন জাতীয় সেই প্রসাদ নিজের আপন ভাইয়ের বউ তান্নির কাছে দিয়ে আসে সাহেলা বেগম। সাথে দায়িত্ব শুভ্রাকে যেন শীঘ্রই খাইয়ে দেয়া হয় এই প্রসাদ। 22/11/2018 গতকালের দেয়া দায়িত্ব আজ সকালের মধ্যেই যথাযথভাবে পালন করতে পেরেছেন তান্নি ভাবি। শুভ্রা সেই সকাল থেকেই ছটফট করছে, বাবা মায়ের দুশ্চিন্তা বেড়েছে। কয়েকবারই পরেই কাছের বান্ধবী ও সম্পর্কে চাচাতো বোন সাইমাদের বাড়ি। নিজের দাদু না থাকায় সাইমার দাদুকেই নিজের দাদু ভাবে শুভ্রা। তিনি সে দোয়া পড়ে ফোঁ দিচ্ছেন শুভ্রাকে। শুভ্রা তথা সাইমার এই দাদু দূর দূরান্ত অবধি পরিচিত। লোকে বলে তিনি নাকি অনেক কিছুরই সমাধান করে দিতে পারেন, তবে শুভ্রার ব্যাপারে দাদু জানিয়ে দেন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে বিষয়টা জটিল থাকায় আরো বড় কোনো হুজুরের কাছে নিয়ে যেতে হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে শুভ্রার অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপের দিকে যাচ্ছে। এতদিন চুপচাপ মনমরা হয়ে থাকা শুভ্রা এবার দ্রুতই মিশে যাচ্ছে বিছানার সাথে। তার ভাষ্যমতে তান্নি কাকি কিছু একটা খাইয়েছে তাকে। তান্নিকে জেরা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। ওদিকে বাবা ভাই শুভ্রাকে নিয়ে একের পর এক ডাক্তার কবিরাজের কাছে ছুটেই চলেছেন। ডাক্তার কবিরাজ কিংবা হুজুর তান্ত্রিকরাও কোনো সমাধান দিতে পারছেন না। 28/11/2019 শুভ্রাকে বাড়ি থেকে 70 কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে আজ। ডাক্তাররা একাধিক টেস্ট করেও কোনো রোগ নির্ণয় করতে পারছেন না। স্যালাইন চলছে। 29/11/2019 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে না পারায় সিদ্ধান্ত নিয়েছেন আজ রিলিজ করে দেবেন। এর মধ্যে একজন সিনিয়র ডাক্তারের উপদেশ,
সবকিছু মেডিকেল সায়েন্স দিয়ে নির্ণয় করা যায় না, বাড়ি যেয়ে ভালো হুজুর কবিরাজ দেখান।
সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুভ্রাকে নিয়ে পরিবার ফিরে যাচ্ছে গফরগাঁও হয়ে নিজের গ্রামে। অনেকেই শুভ্রাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে। দাদু সাইমার বাবা শফিককে নিয়ে আসে শুভ্রার বাড়িতে। শফিক সাহেব খোঁজ পেয়েছেন এক হুজুরের। শুভ্রা, শুভ্রার বাবা, ভাই আর সাথে শফিক সাহেব কিছুক্ষণের মধ্যে রওনা হয় সেই হুজুরের বাড়িতে রাতেই। হুজুরের বাড়িতে শুভ্রা ঢুকতেই হুজুরের ছটফট। খালি পাতিলে পানি নিয়ে কিসব পড়ে ফুঁ দিচ্ছেন তিনি। উপস্থিত সকলের ভাষ্যমতে তখন সবাই সেই পাতিলের পানিতে দেখতে পায় একটা আধমরা শিঙ মাছ। শরীরে তথা গলার অংশে শক্তভাবে বাঁধা আছে একটা তাবিজ। হুজুরের ভাষ্যমতে মাছটার সাথে সম্পর্কিত শুভ্রার জীবনী শক্তি। মাছ যত বড় হবে গলার তাবিজ ততই আটকে যাবে, কঠিন হয়ে পড়বে মাছের বেঁচে থাকা। সাথে শুভ্রারও বড্ড দেরি করে ফেলেছে শুভ্রার পরিবার, হাতে খুব কম সময় অবশিষ্ট আছে। শুভ্রাকে এই অভিশাপ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আগামীকাল সকালের মধ্যেই কাজ শুরু করতে হবে। বাড়ি ফিরে আসে শুভ্রারা। 30/11/2019 শুক্রবার সকাল 8:00 হুজুর রওনা হয়েছেন পাঁচবাগের কোনো এক গ্রাম তথা শুভ্রাদের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে শুভ্রার অবস্থার অবনতি, বাবা মা দাদুসহ বাড়িতে ভিড় করেছে অন্যান্যরাও। শুভ্রার অনুরোধ কাছের বান্ধবী সাইমা ও তাহমিদাকে ডাকার। ঘরে উপস্থিত একজন সাইমাদের বাড়ি যেয়ে সাইমাকে নিয়ে আসে। খবর দেয় পাশের বাড়ির তাহমিদাকেও। সাইমা এসেছে শুভ্রার পাশে বসে কাঁদছে। তাহমিদা কাজ ফেলে ছুটে আসেনি এখনো, হয়তো পথে। শুভ্রা কিছু একটা বলতে চাচ্ছে। ওদিকে হুজুর গাড়িতে বাড়ির খুব কাছেই সাইমা আর দাদুর থেকে শুভ্রার বিদায় বার্তা,
ভালো থেকো, দেখা হবে।
মুহূর্তেই তাহমিদার ঘরে আগমন, তবে শেষবার কথা বলতে পারেনি প্রিয় এই বান্ধবীর সাথে।
কয়েক মিনিট পর সেই ফুজুরও অটো থেকে নামলেন। তবে বড্ড দেরি হয়ে গেছে, সেদিন বিকেলেই শুভ্রার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরিশেষে শুভ্রার ফুপু নিজের ছেলের সাথে শুভ্রার এই সম্পর্ক না মেনে নেয়া ও পরবর্তীতে নিজেদের সম্মানের কথা ভেবে শুভ্রা ও শ্যামলের সম্পর্ক থামাচাপা দিতে এই অন্যায়টি করেছে। তাদের পরিচিত তান্ত্রিকের মাধ্যমে মাছ বাঁধ দেয়া হয় শুভ্রাকে, অর্থাৎ মাছের সাথে শুভ্রারও জীবন শেষ হয়ে যায়। অর্থাৎ কালজাদু সম্পর্কিত ঘটনা যারা শুনেছেন তারা এই বিষয়ে জেনে থাকবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এবং খুবই করুণ পরিণতি। কালজাদু আমরা কেউ চাই না কারোর সাথে ঘটুক, কেউ করুক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব সেই ঘটনাটি আমাকে বলেছেন সামিরা আপু নামের একজন আপু। আপু বর্তমানে ঢাকায় থাকেন এবং উনি বলেছেন যে এই ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগের। উনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি আপনাদের সামনে নিজের ভাষায় সেই ঘটনাটি উপস্থাপন করছি। উনি বলছেন যে তখন ওনারা নতুন নতুন ঢাকায় স্থানান্তরিত হয়েছিলেন কোন একটা ওনার বাবারই পেশাগত কোন একটা কারণে। তো অনেকগুলি বাসা খোঁজার পরে একটা বাসা ওনার আম্মুর খুব পছন্দ হয়, মোটামুটি পুরানো ধাঁচের একটা বাসা, পুরাতন ধাঁচের 4-3 তলা বাসার মতো একটা বাসা। বাসাটা ছিল বেসিক্যালি 4 তলা। তো এই বাসাটার টপ ফ্লোরটা ওনার আম্মুর খুব পছন্দ হয়। তো ওনার আম্মুর পছন্দ হওয়ার কারণে ওনার বাবাও আর কোন আপত্তি করেননি। তো বাসাটা নিয়ে নেওয়া হয়। প্রথম দিন বাসার সমস্ত কিছু একেবারে সুন্দর করে সেটিং করা হয়, কিন্তু রাতের বেলায় সামিরা আপুর মনে হয় যে রান্নাঘর থেকে কোনো কিছুর আওয়াজ আসছে, লাইক কেউ বাটি নড়ে ধরে নাড়াচ্ছে বা কেউ রান্নার যে চুলা সেই চুলার স্টোভ জ্বালাচ্ছে, এরকম সাউন্ড আর বিভিন্ন মানুষের হাঁটা চলার আওয়াজ। মনে হচ্ছে রান্নাঘরে দেয়ার ইজ সামবডি অ্যাক্টিভ। তো উনি কি করলেন, ওনার মা বাবাকে বিষয়টা বললেন। ওনার বাবা বললেন যে সারাদিন তো বাসা চেঞ্জ করার কাজ করছো আর একটু টায়ার্ড, তো এই কারণে মনে হয় তোমার ভুল হয়েছে শুনতে, এগুলো নিয়ে বেশি ভাইব না। তো উনি চিন্তা করলেন হ্যাঁ আব্বু হয়তোবা ঠিক কথাই বলেছেন, সেগুলো নিয়ে আসলে বেশি একটা ভাবার কিছু নেই। কিন্তু এই ঘটনা ডেইলি হতে থাকল, ডেইলি বেসিসে এই ঘটনাটা হতেই থাকল। রান্নাঘর থেকে প্রতি রাতে প্রতিনিয়ত বিভিন্ন টাইপের আওয়াজ শোনা যায়। ওনারা জিনিসগুলি প্রথমে ইগনোরই করতেন, খুব বেশি একটা পাত্তা দিতেন না এই বিষয়গুলোতে ওনারা। এরপর উনি একদিন স্বপ্নে দেখলেন, মানে স্বামীর আপু ঘুমাচ্ছিলেন এই টাইমে, উনি রাতেবেলা স্বপ্নে দেখলেন যে উনি ওনাদের বাসার ছাদে গেছেন, যে ছাদটা অ্যাকচুয়ালি লকড একটা ছাদ ছিল। তো ছাদে যাওয়ার পর উনি দেখলেন যে একেবারে কোনায় অন্ধকারে কালো কালারের ড্রেস পরা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। স্বপ্নে উনি এটাও দেখেছিলেন যে সেই ছায়ামূর্তির কোন প্রকারের কোন চোখই নেই, চোখের কোটর একেবারে বন্ধ করা। তো এই জিনিসটা তাকে দেখে আঙুলের ইশারা করছে যে চলে যাও এখান থেকে, এরকম টাইপের একটা ইশারা করছে। এরপরে ছাদের মধ্যে বিভিন্ন টাইপের ভেজা মাটি এবং কাদার গন্ধ। এই ছায়াটা হঠাৎ করে কি করলো, ওনার চোখের সামনে চলে আসলো এক পলকি এবং উনি তখন চিৎকার দিয়ে উঠলেন। উনি চিৎকার দিয়ে ওঠার পরে পাশের রুম থেকে ওনার মা বাবা ওনার কাছে চলে এলেন, জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে। উনি তখন ঘটনাগুলো বলার পরে ওনার বাবা বললেন কি আচ্ছা ঠিক আছে, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এগুলি আসলে তোমার মনের ভুল আর কিচ্ছু না। সেদিনই সকালবেলা রাতের পর সকাল যখন হয় তখন সব খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করার পরে মোটামুটি দুপুরের দিকে ওনার ভাই আছে একজন ফরিদ, ফরিদ ভাই মানে ছোট ভাই ছিলেন ওনার, ফরিদ ভাই বসে বসে টিভি দেখছিলেন। তো টিভি দেখার সময় উনি হঠাৎ করে ওনার আম্মুকে বললেন, মা ওই মহিলাটা আবার এসেছে। তো ওনার মা জিজ্ঞেস করলেন কোন মহিলা, তখন ফরিদ ভাই বললেন কি ওই যে ওই মহিলাটা যে দেখা হলেই বলে যে চুপ থাক না হলে কিন্তু সাথে নিয়ে যাব, এরকম কথা বলল ওই মহিলা। এরপরে ওনার আম্মু ওনাকে ধরে টিভি বন্ধ করে নিজের রুমে নিয়ে চলে গেলেন, বললেন যে তুমি এগুলি কি বলছো, এরকম তো আগে কখনো বলো নাই, কোন মহিলার কথা বলছো। তখন ফরিদ ভাই বলে যে আমি মহিলাটাকে চিনি, ওনার ড্রেস আপ দেখলে আমার মনে হয় আমি ওনাকে চিনি, কিন্তু আমি চেহারাটা দেখতে পারি না, উনি আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তো এই বিষয়গুলি এভাবেই আস্তে আস্তে কাটতে লাগলো। এরপর একদিন সামিরা আপু চিন্তা করলেন যে ছাদের যে বিষয়টা, উনি বারবারই স্বপ্ন দেখছিলেন ছাদের এই বিষয়টা, তো উনি চিন্তা করলেন ছাদে যাবেন একদিন, ছাদে গিয়ে দেখবেন যে ছাদের কি অবস্থা, কিন্তু ছাদ যেহেতু লকড তো সেই কারণে আর ছাদে যাওয়া হচ্ছিল না। এর মাঝখানে একদিন ওনার আম্মু রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখলেন যে ছাদে যাওয়ার সিঁড়ি যেই সিঁড়ি, সেই সিঁড়ির সামনে একটা ছোট বাচ্চা বসে আছে এবং তার পাশে কাদাময় কিছু একটা জায়গা, মানে সিঁড়ি কিন্তু সাইডে কাদা, বৃষ্টি হলে যেরকম কাদা হয়। তো ছেলেটা মাথা নিচু করে কান্নাকাটি করছে। তো সামিরা আপুর আম্মু জিজ্ঞেস করলেন ছেলেটার কাছে গিয়ে যে তুমি কে, এখানে এভাবে বসে কান্নাকাটি করছো কেন? ছেলেটা উত্তর দিল, আমার মাওনা এখানে মারা গিয়েছিল। তো এই কথা শুনে ওনার আম্মু চিৎকার দিয়ে ওঠেন এবং উঠে দেখেন যে মোটামুটি ভোর হয়ে গেছে তখন। তো ভোর হওয়ার কারণে উনি ঘটনার কারোর সাথে শেয়ার করলেন না, বরঞ্চ ঘুম থেকে উঠে উনি রান্নাবান্না সবকিছু করে মোটামুটি নাস্তা রেডি করে ফেললেন। তো নাস্তা রেডি করে উনি কোনো একটা কারণে উপরে গিয়ে একটু দেখতে চাইলেন যে আমি যে জায়গায় বাচ্চাটাকে দেখলাম ওই জায়গাটায় আসলে এরকম কোনো কাদাময় কিছু জিনিস আছে কি না। তো উনি যখন একটুখানি উপরে গেলেন এবং উপরে যাওয়ার পরে দেখলেন কিচ্ছু নেই, তখন উনি যখন নিচে ব্যাক করছেন তখন লাস্ট তিনটা সিঁড়ির মাঝখানে থাকা অবস্থায় উনি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলেন এবং উনি কোমরে প্রচন্ড ব্যথা পেলেন। তো ওনার চিৎকার শুনে সামিরা আপু, ওনার ছোট বোন মীরা এবং ভাই ফরিদ সবাই একসাথে দৌড়ে আসলেন এবং ওনার মাকে নিয়ে ভেতরে রুমে শুয়ে দেওয়া হল। তো রুমে শুয়ে দেওয়ার পরে ওনার মাকে ওনার আপু জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি এভাবে পড়ে কিভাবে গেলা? তখন সামিরা আপুর আম্মু বলেন যে আমার মনে হচ্ছিল আমার ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, আমি যখন পেছনে দেখতে গেলাম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কিন্তু কে ফেলে দিল বা কিভাবে ধাক্কা দিল আমি সেটা দেখিনি, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমার এখনো মনে হচ্ছে কেউ যেন এখনো এই রুমের মধ্যে আমাকে দেখছে। তো এরপরে ওনার আম্মুর ব্যথাটা কেমন এটা দেখানোর জন্য ডাক্তার দেখা হলো। তো ডাক্তার যখন আসলেন উনি বললেন কি জানা সবকিছুই নর্মাল আছে, কোমরে শুধু একটু ব্যথা পেয়েছে, বাট কোনো ফ্র্যাকচার বা ওরকম সিভিয়ার কোনো ইনজুরি নেই, সো ইট শুড বি ফাইন, উইদিন 7 ডেজ ইট শুড বি ফাইন। তো ডাক্তার চলে যাওয়ার পরে সেদিন রাতের বেলায় উনি সামির আপুকে ডেকে বললেন যে মা শোন, আমার মনে হচ্ছে যে আমার মাথায় না কেউ হাত বুলিয়ে দিচ্ছে, এবং এই হাতটা শুধু আমার মাথায় বুলাচ্ছে না, আমার গলাতেও হাতটা আসছে এবং আমার গলাটা না কেউ চোখ করে রাখছে, খুব জোরে চাপ দিয়ে রাখছে, আমি দম নিতে পারছি না, আমার মনে হচ্ছে আমার হার্ট খুব দ্রুত রেস করছে, আমার প্রেশার খুব হাই মনে হচ্ছে। তো এই কথা শোনার পরে সামির আন্টি কিছুটা ভয় পেয়ে যান এবং ওনার আব্বুকে ফোন করেন যে আম্মুর তো এমন অবস্থা, আম্মু এমন কথা বলছে। তো ওনার আব্বু ডাক্তারকে আবার ফোন করে, ডাক্তার আসে, ডাক্তার সব চেক আপ করে বলে কি জানা ওনার তো হার্ট রেট একেবারেই নর্মাল, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এভরিথিং ইজ নর্মাল, সো এরকম হওয়ার কোনো কারণই নেই। তো ডাক্তারের এই কথা শোনার পরে ওনারা মোটামুটি চিন্তিতই হয়ে যান যে এই জিনিসগুলি কিভাবে কেন হচ্ছে। তো ডাক্তার তারপর ওনাকে ঘুমের মানে মেডিসিন দিয়ে যান এবং এরপরে মেডিসিন খাওয়ার পরে সামির আপুর আম্মুর ঘুম চলে আসে। ওনার আম্মুর যখন ঘুম চলে আসে এর মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ওনার আম্মু আবার চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তোনার আম্মুকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এভাবে চিৎকার দিয়ে কেন উঠলে, তখন উনি বলেন কি যে ছাদ থেকে একটা ছায়া এমন আছে যে ছায়াটা কালো কালারের কাপড় পরে রয়েছে এবং তার কোনো চোখ নেই। এমন একটা ছায়া ওনাকে বারবার ফলো করছে এবং মারার চেষ্টা করছে, গলায় জোরে চাপ দেওয়ার চেষ্টা করছে। এই কথা শুনে স্বামীর আপুর আব্বু চিন্তা করলেন কি ছাদে একটু যাওয়া যাক, দেখে আসা যাক যে এই ছাদের ঘটনাটা আসলে কি। ওনারা তখন স্বামীর আব্বু, ওনার ছোট বোন মীরা, ভাই ফরিদ এবং ওনার আব্বু, এই সবাই মিলে ছাদে চলে গেলেন। ছাদে যাওয়ার পরে স্বামীর আপু দেখলেন ছাদের যেই মেইন ডোরের পাশে একটা মানে পানির যে ট্যাঙ্ক থাকে, মানে ওই সিমেন্টের পানির ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের যে দেয়াল, সেই দেয়ালের মধ্যে একটা শ্যাডো, মানুষের শ্যাডো, বাট মানুষের মতো না, অনেকটা ডিফারেন্ট, মানে মাথার পেছনটা অনেক বেশি বড় আর মনে হচ্ছে যে গায়ে কোনো চাদর জড়ানো যেটা উড়ছে, এবং সে একটা দোলনায় বসে আছে। কিন্তু ছাদে কোনো প্রকারের কোনো দোলনা নেই বা দূর থেকে এমন কোনো আলো আসছে না যে ওই জায়গায় দোলনায় বসে থাকা কোনো মানুষের কোনো প্রকারের ছায়া পড়তে পারে। তখন ওনার বাবা এই জিনিসটা দেখলেন না, ওনারাই শুধু দেখলেন, এবং ওনার বাবা তখন ছাদের একটা কোনায় গিয়ে আজান দেওয়া স্টার্ট করলেন। উনি শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি যখন আজান দেওয়া স্টার্ট করলেন তখন সামিরান আপু এবং তার যে ছোট বোন মীরা, এই দুজন দেখলেন কি সেই ছায়াটা নাড়াচাড়া করছে, এবং এই যে দেয়ালের মধ্যে সেই ছায়াটা ছিল সেই দেয়ালে পাঁচ আঙ্গুলের হাতের ছাপ বসে যাচ্ছে, এবং একটা না বেশ কয়েকটা, এবং একটা হাত আর একটা হাতের সমান নয়, প্রতিটি হাতের ছাপ আলাদা আলাদা, কোনটা বড় কোনটা ছোট, কোনটার আঙ্গুল পাঁচটা জায়গায় ছয়টা সাতটা, এরকম খুবই আনইউজুয়াল এবং খুবই ক্রিপি একটা জিনিস। তো এই পর্যায়ে স্বামীর আপু আমাকে বলেছেন যে ভাই আপনি যখন এই ঘটনাটা এভাবে শেয়ার করবেন, এই ঘটনাগুলো শুনে, মানে এই যে এই জিনিসটা মাত্র বললাম ছাদের কাহিনীটা, এই জিনিসটা শুনে হয়তো বা মানুষের কাছে খুব বেশি ভয়ানক লাগবে না, কিন্তু কাউকে এতটুকু চিন্তা করতে বলবেন যে যদি রাতের বেলা এরকম ছাদে গিয়ে কেউ দেখে এই জিনিসগুলি তখন কেমন লাগতে পারে। হয়তো বা শুনতে ভয়ানক লাগে না, কিন্তু এক্সপিরিয়েন্স করলে বা উইটনেস করলে এটার যে ভয়াবহতা সেটা অ্যাকচুয়ালি বোঝা যায়। তো এরপর উনি বললেন যে ওনার আব্বু যখন আজান দেওয়া শেষ করলেন, আজান দেওয়া শেষ করে ওনার আব্বু তার আঙুলটা ঠিক সেই ছায়ার উপরে পয়েন্ট করলেন, এবং পয়েন্ট করে ওনাদেরকে বললেন কি চলো ভেতরে চলো। ওনারা দুইজনই, মানে দুই বোন, নাম হয়ে গিয়েছিলেন প্রায়, কেউ কথাই বলতে পারছিলেন না। হঠাৎ করে দেখলেন ছায়াটা স্লোলি স্লোলি, যেরকম চাঁদের আলো স্লোলি স্লোলি একেবারে ফেড হয়ে যায়, ওরকম ভাবে ফেড হয়ে গেল, কোন ধরনের কোন সাইন চিহ্ন কিছু নেই, ফেড হয়ে গেল ছায়াটা। তো এটা দেখে ওনারা মোটামুটি ভালোই ভয় পেয়ে গেলেন, এবং ওনার আব্বু ওনাদেরকে ধমক দিলেন যে তোমরা কি এখানেই থাকবা নাকি, চলো। তখন ওনারা নিজেদের সম্ভ্রম ফিরে পেয়ে চলে গেলেন সেখান থেকে। তো ঘরের ভেতরে যখন আসলেন তখন দেখলেন ওনার মা ওনাদের জন্য অপেক্ষা করছেন। তো ওনার মা ওনার আব্বুকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কি দেখলে। তখন ওনার আব্বু বললেন যে আসলে একটা জিনিস জানো, কিছু কিছু জায়গা মানুষের থাকে না, আর এই যে ছাদ এটা মনে হয় মানুষের না, এটা অন্য কোনো কিছুর, এই বিষয়ে দখল না দেওয়াই ভালো, বা ওই জায়গায় কোন রকম মানে ছেড়খানি না করাটাই ভালো হবে। তো এরপরে ওনারা এটাও বললেন যে বাট মনে হয় আমরা কোনো একটা ভুল করে ফেললাম, জানি না কি হবে। ওনারা ভাবছিলেন এই বিষয়গুলি মানে খুব বেশি একটা মানে খুব বেশি আর কি ভয়ের কিছু না বা ক্ষতিকর কিছু না, কিন্তু এই জিনিসগুলো ছিল আসলে মাত্র ঘটনার শুরু, এরপর যে জিনিসগুলো হচ্ছিল সেগুলো ছিল আরো অনেক বেশি কৃপি। এই ছাদের ঘটনার দুই দিন পরে সবাই নিজেদের রুমে ঘুমাচ্ছিলেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে স্বামীরা আপু এবং মীরা আপু দুইজন যে আছেন বোন, তারা ওনাদের দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে এক বছর বা দুই বছরের মতো, তো ওনারা একই কামরায় ঘুমান আর ওনাদের ভাই আলাদা কামরায় ঘুমায়। তো রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে আছে হঠাৎ করে ওনার পানি পিপাসা লাগল স্বামীর আপুর, উনি চলে গেলেন পানি খাওয়ার জন্য। বাট ঘরে যখন ঢুকলেন তখন দেখলেন মীরা আপু ঘরের ভেতরে নেই এবং ওয়াশরুমের দরজার সিটকানিটা খোলা, অর্থাৎ উনি ভাবলেন যে মীরা আপু হয়তো বা ওয়াশরুমে গেছেন। কিন্তু ওয়াশরুম থেকে পাঁচ দশ মিনিট পরেও মীরা আপু বের হচ্ছেন না এবং ভেতর থেকে কোনো পানিরও শব্দ আসছে না। উনি চিন্তা করলেন যে মীরা তো কখনো এরকম করে না, ও তো এতক্ষণ ওয়াশরুমে থাকে না, আর ওয়াশরুমে যতক্ষণ থাকে ততক্ষণই পানি ইউজ করে, মানে পানি ছেড়ে রাখেও, যদিও অপচয় করে বাট এটা ওর একটা অভ্যাস, কিন্তু আজকে পানির তো শব্দ আসছে না। তো হঠাৎ করে উনি কি করলেন, দরজার কাছে গিয়ে ধাক্কা দিলেন যে মীরা কি ব্যাপার, তুই বেরোচ্ছিস না কেন? ভেতর থেকে একটা পুরুষালী গলার আওয়াজ ভেসে আসলো যে এই রুম আমার, তোরা কেন এখানে আছিস, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তবে আর গিয়ে লাভ নেই, এখন এই জায়গা আমার। এরপরে উনি শুনলেন মীরা আপু চিৎকার করছে যে আপু দরজাটা খোলো, দরজাটা খোলো আপু, আমি এখানে একা নই, দরজাটা খোলো। তো উনি বাহির থেকে দরজাটা খোলার অনেক চেষ্টা করলেন কিন্তু দরজাটা কোনো অবস্থাতেই খুলল না। যখন দরজাটা একেবারেই খুলছে না তখন মীরা আপু মানে স্বামীর আপু দৌড়ে গিয়ে ওনার মা বাবার রুমের কাছে এসে চিৎকার করা শুরু করলেন যে মীরা তো ওয়াশরুমের ভিতরে আটকে গেছে, চলে আস তোমরা। তো মা বাবা এবং স্বামীর আপু এবং ফরিদ ভাই যখন একসাথে রুমের ভেতরে গেলেন তখন শুনতে পারলেন ভেতর থেকে একটা আওয়াজ আসছে, যে আওয়াজটা না মীরা আপুর না ওই যে আগে স্বামীর আপু যে ভয়েসটা শুনলেন পুরুষালী ভয়েস ওরকমও না, টোটালি ডিফারেন্ট এবং ডিস্টর্টেড একটা রিভার্ব খুবই উইসপার্ড একটা ভয়েস যে বলছে যে এই শরীরটা আমি নিয়ে নিলাম, তোদেরকে আমি ডাকিনি কিন্তু আমাকে তারা ডেকে এনেছে, এবার তোরা ভুগবি, আমৃত্যু ভুগবি। এই কথা বলার পরে ওনারা সবাই মিলে দরজা ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই দরজা ভাঙে না। 5-10 মিনিট চেষ্টা করার পরে হঠাৎ দরজাটা আপনাআপনি খুলে গেল এবং ভেতরে দেখা গেল মীরা আপু অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওনাকে যখন তোলা হলো তখন দেখা গেল ওনার দুই হাতে নীল কালারের, মানে কেউ যদি খুব জোরে চেপে ধরে রাখে হাত, লাল কালারের কিন্তু একটা ব্রুজ মার্ক্স পড়ে যায়, কিন্তু ওনার হাতের ব্রুজ মার্ক্সটা ছিল নীল কালারের। তো ওনাকে খুব দ্রুত হাসপাতালে নেওয়া হলো যেহেতু উনি মানে সেন্সলেস ছিলেন। তা হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বললেন যে ওরকম চিন্তার কিছু নেই, ব্রুজ মার্ক্স এটা বিভিন্ন কালার হতেই পারে, ইটস নট এ বিগ ডিল, আর উনি এখন স্বাভাবিকলি মানে ফিভারে আক্রান্ত, জ্বর, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর বাকি টেস্ট রিপোর্ট যাই করা হলো সবকিছুই ওয়াজ টোটালি নর্মাল। তো এরপর ওনাকে ডিসচার্জ করে দেওয়া হলো বাসায় আসার জন্য। কিন্তু সেদিনের পর থেকে মীরা আপু আর কখনো চোখ খোলে না, কথা বলে না, কারোর সাথে কিচ্ছু করে না, মানে উনি এরকমও কোনো আচরণ করেন না যে উনি পজেসড, কারোর সাথে রাগারাগি নেই, গালাগাল নেই, কিচ্ছু নেই। যদি কখনো চোখ খোলে সবার সাথে সুন্দর করেই কথা বলে যে কি করছো না করছো, খোঁজ খবর নেয়, পজিশনের কোনো সাইন নেই, বাট শি বিকেম টোটালি ইনঅ্যাক্টিভ। এরপরে কয়েকদিন পার হলো, তো ওনারা চিন্তা করছিলেন যে এই বাসা নিয়ে কি আসলে কোনো সমস্যা আছে কিনা, বাড়িওয়ালার সাথে একটু কথা বলা যাক। ওনারা বাড়িওয়ালাকে ডাকলেন, নিজেদের ঘরে দাওয়াত করলেন। একদিন রাতের বেলা আসলেন বাড়িওয়ালা, খাওয়া দাওয়া শেষ করার পরে বাড়িওয়ালাকে ওনারা জিজ্ঞাসা করলেন যে ভাই এখানে কি কোনো প্রবলেম আছে কিনা, আপনি যদি থাকে আমাদেরকে বলতে পারেন। বাড়িওয়ালা বলে ভাই এই বাসাটার এর আগের যে ভাড়াটিয়া ছিল তারা 7 বছর এখানে থেকে গেছে এবং রিসেন্টলি তারা ইউএসএ শিফট হওয়ার কারণে বাসাটা ছেড়ে দিয়েছে। আপনার যদি ইচ্ছা হয় আপনি এলাকার যে কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, এই বাসায় কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার যদি এরকম কিছু মনে হয়, আমার ধারণা আপনার এটা আসলে মনের ভুল, বা তারপরেও যদি আপনার কোনো সাহায্য দরকার হয় আমি পাশের মসজিদের ইমাম সাহেবের সাথে কথাও বলতে পারি, বিকজ আই এম বিং টোটালি অনেস্ট। আর আপনি যদি চান তাহলে সেই যে ভাড়াটিয়ারা ছিল 7 বছর আমি ওনাদের সাথে আপনার কথা বলিয়ে দিতে পারি, ইফ ইউ ডোন্ট বিলিভ মি। তখন সামিরা আপুর আব্বু অনেকটাই কনভিনসড যে একটা মানুষ সত্যি কথা যখন বলে তখন তার যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকে এবং উনি সেই পুরাতন ভাড়াটিয়ার সাথেও কথা বলিয়ে দিতে চেয়েছিলেন, সো দেয়ার ইজ নাথিং টু হাইড। এবং এলাকার মানুষেরাও কখনোই ওনাদেরকে বলেনি যে এই বাসে প্রবলেম আছে, কয়েকজনের সাথে যাদের সাথে পরিচয় হয় তারাও কখনো বলেনি, ওরা সবাই বলেছে এই যে বাসাটা ভালো এবং মালিকটা খুবই ভালো, ওনার আচরণ খুবই অমায়িক। কিন্তু তারপরও এই জিনিসগুলো তাদের সাথে কেন হচ্ছে এই জিনিসটার কোনো উত্তর আসলে তাদের কাছে তখনও নেই। তো এর মাঝখানে যেই মীরা আপু আছে, মীরা আপুর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো, উনি কারোর সাথে আর কথাই বলতেন না, মাঝখানে যদিও উনি জেগে উঠতেন মাঝে মাঝে এখন তাও করেন না, খুবই মানে ভয়ানক আচরণ, ভয়ানক আচরণ বলতে পজিশন না, মানে উঠে ঘাটটা ঘুরিয়ে দিল মোটামুটি প্রায় মানে 180 ডিগ্রির মতো, পাটা একটু মুচড়ে দিল, কিন্তু কারোর সাথে কোনো কথা না বা কোনো ধরনের উদ্ভব, কোনো গালিগালাজ বা ভাষায় কথা বলা না, ফিসফিস করে অনেক কিছুই বলতো বাট ওগুলো খুব বেশি একটা আমলে নেওয়ার মতো না। এর মাঝখানে একদিন মীরা আপুর যখন শরীরটা মোটামুটি খারাপ, উনি ঘুমাচ্ছেন, তখন স্বামীর আপু চিন্তা করলেন, যিনি ঘটনাটা বলছেন আমাকে, উনি চিন্তা করলেন কি যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা যাক, মোটামুটি তখন সময়টা হবে আসরের টাইম। তো আসরের টাইমে উনি যখন কোরআন তিলাওয়াত করবেন তখন উনি সুরে ইয়াসিনটা পড়ছিলেন। উনি যখন শুরু করলেন ইয়াসিনুল কোরআনুল হাকিম, এই জিনিসটা বলার সাথে সাথেই রুমের যত যে পরিবেশটা ছিল টোটালি চেঞ্জ হয়ে গেল। বলে রাখা ভালো, তখন শীতকাল ছিল, কিন্তু রুমের আবহাওয়াটা এত বেশি ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে যে কোন একটা পাহাড়ি বরফে অঞ্চলে তারা বসবাস করছে। -20-30 ডিগ্রির মতো ফিল হচ্ছিল ওনার। উনি আমাকে বলছিলেন যে ওনার হাত জমে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। এই টাইমে হঠাৎ করে ওনার আম্মু যখন রুমে আসলেন, তখন ওনার আম্মু বললেন কি ব্যাপার, রুম এত ঠান্ডা কি কারণে? ওই টাইমে হঠাৎ করে উপরের ফ্যানটা অদ্ভুত একটা শব্দ করে অন হয়ে গেল। কিন্তু ওনার মা, উনি, সামিরা আপু, মানে মীরা আপু, কেউই ফ্যানের সুইচের কাছে নেই। ইভেন ফরিদ ভাইও তখন বাসায় নেই, ওনার আব্বুও বাসায় নেই। তাহলে ফ্যানের সুইচটা কে অন করল? তো এরপরে সামিরা আপু একটু ভয় পেলেন। ভয় পাওয়ার পর উনি আবার শুরু করলেন পড়া, সুরে ইয়াসিন উনি আবার পড়া স্টার্ট করলেন। উনি আবার যখন বললেন ইয়াসিনুল কোরআনুল হাকিম, তখন দূর থেকে ওনার পেছন থেকে একটা ভাষা ভেসে এলো যেটা একই রকম সুরে ইয়াসিনেরই মানে একটা উচ্চারণ, কিন্তু টোটালি উল্টো, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখুন, আপনি সুরা ইয়াসিন পড়ছেন, শুরু করলেন, এবং ওই টাইমে পেছন থেকে কেউ বলল সুরাটাই পড়ল, বাট সুরাটা হচ্ছে উল্টা, আপনার কেমন ফিল হবে? এই কথাটা যখন আপু আমাকে বলেন, আমারই নিজেরই লোম দাঁড়িয়ে গিয়েছিল শরীরের। তো এরপর আপু বললেন কি যে আমি এরপরে তৎক্ষণাৎ কোরআনটা পড়া বন্ধ করলাম, অন্য কোন সুরা পড়তে যাব, একই কাহিনী, অন্য সুরা পড়তে গেলেও সেই সুরাটা উল্টা করে শুনছি। যেমন আমি পড়ছিলাম ইখলাস, সুরা ইখলাস পড়ছিলাম, উনি যখন কুল্লু হু আল্লাহু আহাদ বলছিলেন, ওই টাইমে এই জিনিসটা উল্টা করে পড়া হলো, খুবই স্লোলি, একেবারে ক্লিয়ার বোঝা যায়। তো ওনার আব্বু ইতিমধ্যে বাসায় চলে আসলেন, এবং রুমে আসার পরে যখন উনি জিনিসগুলো দেখলেন, তখন উনি সামির আপুকে বললেন যে মা, তুমি কোরআন পড়া বন্ধ করে দাও, বিকজ তুমি যদি কোরআন পড়া বন্ধ না করো অনেক বড় ক্ষতি হয়ে যাবে মনে হয়। তো এর মাঝে একদিন দুই দিন পার হলো। দুই দিন পার হওয়ার পরে উনি একদিন রাতের বেলা পানি খাওয়ার জন্য রুম থেকে বের হলেন। তো রুম থেকে বের হওয়ার পরে উনি যখন রুমে ফেরত আসলেন, তখন শুনলেন মীরা আপু কারোর সাথে কথা বলছে। উনি এরকম ভাবে কথা বলছিলেন যে আমাকে ডেকেছ না, আমি আসছি, আমি তোমার খেদমতে সবসময় হাজির। এই কথাটা বলে উনি বিছানা থেকে উঠে পড়লেন। সামির আপু মীরা আপুকে বারবার ডাকছে, মীরা তুই কই যাচ্ছিস, কার সাথে কথা বলছিস? কিন্তু মীরা আপু কোনো ধরনের কোনো কথার উত্তর দিচ্ছিলেন না, বরং উনি ঘরের দরজা খুলে ছাদ বেয়ে উপর উঠে যাচ্ছিলেন। এই টাইমে বাসার সবাই ঘুম, তো সামির আপু দেখতে চাইছিলেন যে মীরা আপু কই যায়। তো এই জিনিসটা দেখতে যাওয়ার সময় উনি দেখলেন যে মীরা আপু খুবই স্পিডে ছাদে উঠে যাচ্ছেন। যদিও ছাদের দোরটা লক ছিল, কিন্তু তারপরও যখন উনি ছাদের কাছে গেলেন, তখন দেখলেন ছাদের দোরটা একেবারে খোলা, এবং লকটা যে ছিল তালা, তালাটা নিচে পড়ে আছে উইদাউট এনি কি, কোনো চাবি ছাড়া। এবং উনি দেখলেন যে মীরা আপু ছাদের একটা রেলিং ধরে দাঁড়িয়ে, খুব ছোট্ট একটা রেলিং, রেলিং এর উপরে দাঁড়িয়ে, এবং হাতটা এমন করে রেখেছেন যে যখন মানুষ পায়রা উড়ায়, মানে দিনের বেলা পায়রা হাতে নিয়ে ওড়ায়, ওরকম ভাবে হাত করে রেখেছেন। এবং ওনার মুখে একটা অন্যরকম একটা হাসি, যখন আমরা আমাদের কোনো প্রিয় ব্যক্তিত্বকে ফলো করি দূর থেকে একসাথে যাওয়ার সময়, তখন আমাদের মুখে যেরকম একটা হাসি থাকে, ওনার মুখে ঠিক একই রকমের একটা হাসি। তো এই জিনিসটা দেখে মীরা আপু মোটামুটি ভালোই ভয় পেয়ে যান, যেহেতু ওনাদের বাসাটা মানে ছাদের একেবারেই নিচে। উনি ছাদের রেলিং এর কাছে গিয়ে ওপর থেকে জোরে চিৎকার দেন, আব্বু, আম্মু। তারপরে ওনার ভাইকেও ডাকেন, মানে ফরিদ ভাইকে ডাকছেন, ফরিদ দেখ কি করছে মীরা। এই কথা বলার কিছুক্ষণ মানে এক ফ্র্যাকশন সেকেন্ড বা কয়েক মিনিটের মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার আম্মু, আব্বু এবং ফরিদ ভাই সবাই ছাদে চলে আসে। মীরা আপু পা বাড়াবেনি, এমন সময় ওনার আব্বু পেছন থেকে ধরে ফেলেন, কিন্তু মীরা আপুকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এবং ফরিদ ভাই তখন ওনার শরীরের সমস্ত শক্তি দিয়ে মীরা আপুকে সেখান থেকে নামালেন, এবং উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। রুমে আনার পরে যখন ওনার জ্ঞান ফেরে, উনি জিজ্ঞেস করেন যে এত লোক কি কারণ ওনার পাশে, বা উনি মানে মা বাবাকে চিনতেও পারছিলেন না, বারবার জিজ্ঞেস করছেন আমি কে, এই টাইপের কথাবার্তা, বারবার অন্য একটা জিনিসকে খুঁজছে। এবং বলতে বলে, যখন তাকে বলতে বলা হয় যে তুমি কাকে খুঁজছো, তখন সে বলে কি যে কালো চাদরে আবৃত একটা মানুষ যার চোখ নেই, আমি তাকে চাই, এরকম কথা বলছে। তো ওনারা চিন্তা করলেন কি যে এই ঘরে আসলে থাকা আর আমাদের পক্ষে সম্ভব হবে না, এই ঘরে আমরা আর থাকতে পারবো না, আমাদের অতিসত্বর চেঞ্জ করতে হবে বাসা। তো মাঝখানে ওনারা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তখনও বাসা দেখা হচ্ছিল। কিন্তু এরপরে ওনার বাবা চিন্তা করলেন যে যদি আর এক দুই দিন থাকি, আরো যদি কোনো বড় বিপদ হয়ে যায়, তাহলে তো কারো জীবন একবার চলে গেলে তো ফিরে আসবে না। তো সেই দিন রাত ওনারা সবাই একই রুমে কাটালেন, এবং পরদিন সকালবেলা ওনার বাবা বেরিয়ে গিয়ে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে একটা বাসা খুঁজে পেলেন। তো তৎক্ষণাৎ বাসায় এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা নতুন বাসায় রওনা দিলেন এবং শিফট হয়ে গেলেন। তো ওনারা এবার কিছুটা মানে নিশ্চিন্ত যে যাই হোক নতুন বাসায় যেহেতু আসছি আর কোনো প্রবলেম হয়তো বা হবে না আমাদের, এখন আমরা সেফ। তো এই চিন্তা করে ওনারা নতুন বাসায় চলে গেলেন। কিন্তু ওনারা এই জিনিসটা জানতেন না যে যেই জিনিসটা তাদেরকে ফলো করছে সেটা আসলে তাদেরকে এই বাসাতেও ফলো করবে। নতুন বাসায় ওঠার পরে মানে ওনাদের যে পুরাতন বাসা ছিল সেই পুরাতন বাসার জিনিসপত্র আস্তে আস্তে মানে সামিরাপুর বাবার একটা বন্ধুর বাসায় শিফট করা হয়, তারপর ওনাদের বাসায় আস্তে আস্তে আসতে থাকে। কিন্তু নতুন বাসায় যেদিন তারা ওঠেন সেদিন রাতের বেলা সমস্ত কাজকর্ম শেষ করে মীরা আপু মানে সামির আপু এবং তার ভাই ফরিদ দুজন একসাথে টিভি দেখছিলেন। তো টিভি দেখার সময় ওনারা দেখলেন টিভির পেছনে ওয়ালে একটা ছায়া দেখা যাচ্ছে, যে ছায়াটার মাথার পেছনটা অনেক লম্বা এবং মনে হচ্ছে শরীরে বড় কিছু একটা চাদর টাইপের পরা যেটা উড়ছে বাতাসে। তো আর এবং ওয়ালে মানে মুখের কাছে লাল টাইপের কোনো একটা মানে আগুন টাইপের কিছু দেখা যাচ্ছিল। তো এই জিনিসটা দেখে স্বামীর আপু কিছুটা ভয় পেলেন। উনি পেছনে তাকিয়ে দেখলেন জানালা খোলা কিনা, জানালা থেকে কোনো ছায়া আসছে কিনা লাইটের। উনি দেখলেন জানালা বন্ধ এবং পুরাতন বাসা হয় জানালাটা কাঠের ছিল, সো আলো আসার কোনো কথাই না, পেনেট্রেশনই হওয়ার কথা না। এবং এরপরে এটাও দেখলেন যে পর্দা পর্যন্ত দেওয়া। তো উনি ওনার ভাইকে বললেন যে ফরিদ তুই কি কিছু দেখছিস? ফরিদ ভাই যখন দেখলেন জিনিসটা ওনার চোখ বড় বড় হয়ে গেল। উনি বললেন কি আপু এখান থেকে চল, এখানে থাকবো না। তো ওনারা চলে গেলেন সেখান থেকে। এই জিনিসটা ফরিদ ভাই এবং সামির আপু কাউকেই বলেন নাই। ওনারা চিন্তা করছিলেন যে দুইজনে যখন কথা বললেন তখন চিন্তা করেন হয়তো বা ওনাদের হ্যালুসিনেশন হতেই পারে টায়ার্ডনেসের কারণে। নতুন বাসায় ওঠার পরের দিন যখন সকালবেলা স্বামীর আপু রান্নাঘরে গেলেন নাস্তা বানানোর জন্য, যেহেতু আম্মু অসুস্থ, উনি দেখলেন কি ওয়ালের মধ্যে সেই যে ছাদের রাতের বেলা হাতের ছাপ দেখা গিয়েছিল ওরকম হাতের ছাপ, দুইটা হাতের ছাপ, একটা বড় একটা ছোট। এবং হাতের ছাপগুলি এমন দেখে মনে হচ্ছিল ওয়ালে যদি কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে এবং ঘাড় থেকে যদি হাতটা পুশ হয়ে দেয়ালে লেগে যায়, ওরকম একটা ছাপ যখন হয় ওরকম একটা ছাপ। উনি এই জিনিসটা দেখে দ্রুত ওনার আম্মুকে ডাকলেন যে আম্মু দেখো আমি এরকম দেখেছি। তখন ওনার আম্মু আসলেন, আসার পরে উনি কিছু দোয়া কালাম পড়লেন একটা পানির মধ্যে এক গ্লাসে পানি নিয়ে এবং সেই ছায়ার উপরে পানিটা নিক্ষেপ করলেন। কিন্তু পানি মারার পরেও ছায়াটা সেখান থেকে চলে যাচ্ছিল না কোনোভাবেই না। ওনারা ভাবলেন কি এটা হয়তো আগেই ছিল, কিন্তু স্বামীর আপু এটাও চিন্তা করলেন যে কালকে যখন এলাম তখন তো এরকম কোনো ছায়া দেখলাম না, তাহলে আজকে এটা কিসের ছায়া? তখন ওনার মনে হলো হঠাৎ করে যে আসলে মুছে ফেলি ছায়াটা ন্যাকড়া দিয়ে। উনি যখন ন্যাকড়া দিয়ে ছায়াটা মুছতে যাবেন তখন ওনার মনে হচ্ছিল ছায়াটার ওপরে ওনার হাত কেউ জোরে চেপে ধরেছে। উনি খুব ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে এলেন এবং ওনার আব্বুকে বিষয়গুলি সব খুলে বললেন। এর মাঝখানে মীরা আপুর অবস্থা মোটামুটি বেশ খারাপ হয়ে গেল। উনি নানান ভাষায় এবার কথা বলা স্টার্ট করলেন, লাইক একটা মানুষের যখন পজিশন হয়, পজিশন হওয়ার মধ্যে যেরকম কিছু সাইন থাকে ওরকম সাইন উনি তখন শো করছিলেন। তো এরপরে ওনার আব্বু চিন্তা করেন কি এবার আসলে আমাদেরকে ভালো একজন আলেমের শরণাপন্ন হতেই হবে। তো মীরা আপুর আব্বু ওনার একজন বন্ধুর মাধ্যমে একজন আলেমের খোঁজ পেলেন, ওনাকে বাসায় ডাকা হলো, উনি আয়াত পড়লেন সবকিছু করলেন এবং একটা কথাই উনি বললেন, আপনারা যে বাসায় ছিলেন সেই বাসাটা মানুষের বসবাস উপযোগী ছিল না, আর আপনারা এখন যে বাসায় আছেন সেটাও মানুষের বসবাস উপযোগী না। এরপরে স্বামীর আপু চিন্তা করলেন যে তাহলে আমরা যে দুইটা বাসায় ছিলাম দুইটা বাসায় কি হন্টেড নাকি? কিন্তু তখন হুজুর এমন একটা তথ্য দিলেন যা শুনে ওনাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হুজুর বললেন আপনারা কোনো হন্টেড বাসায় যাননি, আপনাদের উপরে কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে সবাই মানে হতচকিয়ে গেল। যখন জিজ্ঞাসা করা হলো হুজুরকে যে কালো জাদু কে করেছে, তখন হুজুর বললেন কি যে তোমরা একটা পানির পাত্র নিয়ে আসো। যখন পানির পাত্রটা আনা হলো তখন উনি সেখানে দোয়া কালাম পড়ে ফু দিলেন। ফু দেওয়ার পরে উনি বললেন কি যে এই পানিটা তোমার বোন মীরার গায়ে ছিটাও, ও নিজেই সবকিছু বলে দেবে। যখন পানিটা মীরার গায়ে আসলেই ছেটানো হলো মীরাপুর গায়ে, ওনা এবং হুজুর এটাও বলেছিল যে আমি কিছু নির্দিষ্ট প্রশ্ন দেব যে প্রশ্নের বাহিরে তোমরা প্রশ্ন করবে না। পানি ছেটানোর পরে ওনাকে প্রশ্ন করা হলো যে তুই কে, তোকে কে পাঠিয়েছে বল। তখন মীরাপুর কণ্ঠ থেকে ভেসে এলো তুই আমার বোনের মেয়ে, তুই কেন সব জায়গায় তোর সম্মান অর্জন করিস? কেন সবসময় পরীক্ষায় ফার্স্ট হোস? তোর প্রতি আমার অনেক জ্যালাসি ফিল হয়। আমি চাই না তুই বেঁচে থাক, তোকে আস্তে আস্তে মেরে ফেলব। এই কথাটা সামিরা আপুকে উদ্দেশ্য করে মীরা আপু বলছিলেন, অর্থাৎ কালো জাদু করিয়েছেন ওনার আপন খালা। এই কথা শুনে ওনারা মোটামুটি বেশ অবাক হয়ে গেলেন। এরপরে হুজুরকে জিজ্ঞেস করলেন যে এটার আসলে এখন মানে উপশম কিভাবে হবে। হুজুর বললেন, আপনারা যেই বাসায় আগে থাকতেন ওই বাসায় একটা তাবিজ আছে, এবং যেই তাবিজটা এমন কালো জাদুর তাবিজ, সরাসরি অ্যাটাক না করে আপনাদের ড্রিম এবং ঘুমের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা কনজিউম করার চেষ্টা করছে, এবং একসময় আপনাদেরকে মেরে ফেলবে। ঘুমের মাধ্যমে এমন ভাবে মারবে বুঝতেও পারবেন না। তো এরপরে সামিরা আপু এবং ফরিদ ভাই তিনজন মিলে গেলেন ওনাদের সেই পুরাতন বাসায়। অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে একটা তাবিজ পাওয়া গেল, সেটা হচ্ছে সামিরা আপুর একটা কাপড়ের ভেতরে। ও একটা সালোয়ার কামিজের কোমরের সাইডের কাপড়ে মানে মোটা কিছু একটা দিয়ে সেলাই করা ছিল। যখন ওইটা খোলা হলো তখন দেখা গেল ভেতরে কিছু কাগজে কিছু লেখা, উল্টা হরফে লেখা জিনিসপত্র, মাটি, কারো নখ এবং চুল, এই টাইপের জিনিসপত্রগুলি পাওয়া গেল। ওনারা যখন এই জিনিসগুলি বাসায় নিয়ে আসলেন তখন হুজুরকে দেওয়ার পরে হুজুর বললেন কি যে এগুলোকে নষ্ট করতে হবে। তখন মানে মীরা আপু একটু চিৎকার শুরু করেছেন। উনি তখন চিৎকার এমনভাবে করছিলেন যে সবাই ভয় পেয়ে গিয়েছিল। চিৎকার করে বলছিলেন যে আমাকে তোরা থামাতে পারবি না, আমি যে কাজ নেই সেই কাজটা আমি পূরণ করেই যাই। এরপর হুজুর বললেন কি যে ওকে ধরার বা বাধার কোনো দরকার নেই, যে সেই জিনিসটা আসলে মীরাপুর ভেতরে না, সেটা সামিরাপুর আশেপাশে আছে। তিনি এরপরে খুব শক্তিশালী কিছু আমল করলেন এবং টানা তিন দিন ঘরে কোরআন খতম হল। এরপর আস্তে আস্তে মীরাপু কিছুটা স্বাভাবিক হলেন, কিন্তু হুজুর তখন বললেন কি যেটা এখনো শেষ হয়নি, আরো সাত দিন টানা আমল করতে হবে। সাত দিন টানা আমল করার পরে ওনারা বর্তমানে যে বাসায় আছেন ওই বাসার চারপাশটা বন্ধ করে দেওয়া হল। বন্ধ করার পরে হুজুর বললেন কি যে এই কালো জাদুটা ওনার খালা করেছিলেন জ্যালাসির কারণে, কিন্তু এই জিনিসগুলোর যেহেতু কোনো প্রমাণ নেই সুতরাং ওনার খালাকে ধরার কোনো মানে হয় না। তার থেকে বড় সুন্দর কথা হচ্ছে ওনাদেরকে এই জিনিসটা থেকে নিজেদের মাধ্যমে প্রোটেকশনটা নিতে হবে। হুজুর এরপর ওনাদেরকে কিছু উপায় বলে দেন যে তোমরা ডেইলি সুরা ইয়াসিন, সুরা রহমান, বাকারা এই জিনিসগুলো বাসায় ছেড়ে রাখবা। কিছু ছোট ছোট আমল দেন এবং ছোট ছোট কাগজ দেন। ওনারা মুখে বলেন যে ভাবি আপনি এই জিনিসগুলি রেগুলার পড়বেন, আপনার ছেলে মেয়েদের জন্য পড়বেন, পরিবারের জন্য পড়বেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যারা নামাজ পড়ি তারা আসলে সঠিকভাবে নামাজ পড়তেই পারি না, কারণ নামাজ পড়ার সময় আমাদের মাথায় দুনিয়াবি অনেক চিন্তা চলে আসে। কারণ অনেক সময় অনেক মানুষ বলে যে নামাজ পড়লে এই ধরনের জিনিস হয় না, আবার অনেকে সন্দেহ করে যত পাঁচকতা নামাজ পড়ে ওর সাথে কেন এমন হবে। আসলে এখনকার যুগে আমাদের যে ইমান সেই ইমানটা আগের মতো নেই, কারণ আমরা নামাজ পড়তে গেলে আমাদের মাথায় দুনিয়াবি অনেক চিন্তা আসে, যেখানে নামাজের প্রথম রুলি হচ্ছে দুনিয়াবি কোনো চিন্তা মাথায় আনা যাবে না। তো হুজুর এটা বলেন যে নামাজটা পড়তে হবে সহিভাবে, এবং ইবাদতের সাথে সাথে আরো কিছু নফল ইবাদত আছে, এগুলো আমাদেরকে করতে হবে। আর এই টাইপের ইবাদতগুলি আর এরকম সুরা যদি আমরা রেগুলার শুনি এবং কোরআন পাঠ করি এক মানে একান্তে মনে, তাহলে এই জিনিসগুলি যারাই বিরক্ত করছে অদৃশ্য মাকলুকাত, ওরা আস্তে আস্তে নিজে থেকেই দূরে সরে যাবে, তাদের থেকে কারো প্রোটেকশন আর কোনো প্রয়োজন হবে না। এরপরে হুজুর ছোট ছোট অনেকগুলো আমল দেন। মোটামুটি 41 দিন তাদেরকে নির্দিষ্ট একটা আমলে থাকতে হয়। এই 41 দিন ওনারা কোনোভাবে বাসা থেকে বেরোতে পারেনি কেউই না। ওনার আব্বু অফিস থেকে ছুটিয়ে নিয়ে নেন এবং ওনাদের যে বাজার আত্মি ছিল সেটা মানে অন্যান্য আত্মীয় স্বজনেরা করে দিত, কিন্তু ওনারা তারপরেও কাউকে বলেননি যে এর জাদু আসলে কিভাবে করেছে এবং কে করেছে, কাউকে শেয়ার করেননি, কারণ হুজুর মানা করে দিয়েছিলেন। হুজুর বলেছিলেন যদি আপনারা বলেন তাহলে ওনারা কিন্তু আবার জোরালাভাবে জিনিসটা করতে পারে, কোনো দরকার নেই শুধু শুধু ঝামেলা করার। তো মোটামুটি 41 দিন পর ওনাদের পরিবারের অবস্থা ঠিক হয়ে যায় এবং মীরাপুর চেয়ারে সেই আগের মানে হাসি খুশি উজ্জ্বল ভাবটা ফিরে আসে, ঠিক হয়ে যায় উনি, এবং এরপরে ওনাদের সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মীরাপুর আমাকে লাস্টে একটা কথা বলেছেন যে জেলাসি মানুষের জীবন অনেক কিছুই করে, তবে হুজুর যে কথাগুলি বলেছেন নামাজ নিয়ে এবং ইবাদত নিয়ে সেই কথাগুলো যেন আমি স্পেশালি আপনাদের সবাইকে বলি, কারণ উনি চান যে আপনারা যারা শুনছেন সবাই যেন এমনভাবে একটা জীবনযাপন করেন যেখানে সন্দেহের কোনো জায়গা নেই, আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা যেন আপনারা রাখতে পারেন। এই বলেই মীরা মানে সামিরা আপু ওনার ঘটনা শেষ করেছেন। তো ডিয়ার লিসনার্স, এটাই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের স্টোরি। যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তবে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো স্টোরি নিয়ে আসার। আমি আজকে বিদায় নিচ্ছি, কিন্তু কথা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এ শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।
এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর তলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ তানজিদ শেখ। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, ঠিকানা তিনি গোপন রাখতে চান, কিন্তু ঠিকানা শেয়ার করেছেন সেটা আমি পড়ছি না। তারপর তিনি লিখছেন, আমি খুশি যে আপনি আমার আগের ঘটনাটি শেয়ার করেছেন। আজ আমি যার ঘটনাটি শেয়ার করব সেই ব্যক্তি মূলত আমাদের সাইট ইঞ্জিনিয়ার। তারপরে তিনি তার নাম দিয়েছেন, সেই নামটা আমি আর পড়লাম না, যেহেতু আপনি ঠিকানাই গোপন করতে চেয়েছেন, নাম পড়ার কোনো মানে হয় না। তারপর তিনি লিখছেন, আমি আর সময় নষ্ট না করে ঘটনায় যাচ্ছি। আমি তার কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাইট ইঞ্জিনিয়ার বলছেন তার ভাষায়, আমাকে তখন নতুন নতুন অবস্থায় সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে পুরান ঢাকার একটি স্কুলের কাজ দেয়া হয়। আমার সাথে অল্প কিছু লোক আমরা ওইখানে যাই। আমাদের কাজ ছিল ওপরের তলায় কিছু প্লাস্টার খসে পড়েছে সেটিকে সরিয়ে নতুন করে সেখানে প্লাস্টার করানো। যথারীতি আমরা কাজ শুরু করি এবং প্রথম দিন ভালোভাবেই কোনো সমস্যা ছাড়াই কাটে। বলে রাখা ভালো, স্কুলটি মেরামতের জন্য পুরো স্কুলটি বেশ কিছু বছর বন্ধ ছিল, শুধু একজন দারোয়ান ছিল দেখাশোনার জন্য। পরের দিন দুজন হেল্পার তৃতীয় তলায় নষ্ট হয়ে যাওয়া দেয়াল পরিষ্কার করার জন্য তৃতীয় তলায় যায়, কিন্তু তারা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও নিচে আসে না। পরে আরও একজন হেল্পার উপর যায়, আমি তাকে পাঠাই তাদেরকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু সে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিৎকার করতে করতে নিচে চলে আসে। সে নিচে এসে যা বলে তা কিছুটা এরকম, সে যখন ওপরতলায় যায় করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের খুঁজতে থাকে, একেবারে শেষের ক্লাসরুমে সে ঢোকে এভাবে খুঁজতে খুঁজতে। সেখানে গিয়ে সে দেখে মেঝেতে একজন অচেতন অবস্থায় পড়ে আছে, আরেকজনের মাথা বিশ্রী অবস্থায় ফাটানো, তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। আরো সে দেখে যার মাথা ফেটে গেছে তার মাথার পাশেই একটা ব্ল্যাকবোর্ড, যেটা আগেকার সময় সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হতো, সেখানে তাজা রক্ত দিয়ে কিছু লেখা। তাই দেখে সে দৌড়াতে দৌড়াতে নিচে চলে এসেছে। ওগুলো শোনার পর আমি সহ সবাই ওপরে সেই তৃতীয় তলায় ওই ক্লাসরুমে যাই। যাওয়ার পর সত্যি দেখি ব্ল্যাকবোর্ডে কিছু রক্ত দিয়ে লেখা, আর যাদের দুজনের সাথে এগুলো হয়েছিল তারা মূলত দুই ভাই, একজন শেখাওয়াত অপরজন শপথ। মূলত যার মাথা ফাটানো হয়েছে বা ফেটেছে তার নাম শপথ। তাদের দুজনকেই ওখান থেকে উদ্ধার করা হয় এবং নিকটবর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আফসোসের বিষয় শপথ হসপিটালে যাওয়ার আগেই মারা যায়। এবার আসি আসল ঘটনায়। ওদের দুজনকে হসপিটালে পাঠানোর পর আমি কিছু ক্লু খোঁজার চেষ্টায় সেখানে যাই। আশেপাশে অনেক খুঁজি, কিন্তু একমাত্র ব্ল্যাকবোর্ডের ওই লেখাগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ছিল অনেকটা চীনা ভাষায়, 8 থেকে 9টি অক্ষর। এরপর আমরা কাজ কিছুদিন বন্ধ রাখি। আমরা জানতে পারি শেখাওয়াতের জ্ঞান ফিরেছে এবং সে কিছুটা সুস্থ। আমি সেখানে যাই এবং তাকে জিজ্ঞেস করি কি হয়েছিল সেখানে। সে প্রথমে বলতে না চাইলেও পরে আস্তে আস্তে সব বলতে শুরু করে, বলছে, শেখাওয়াত, আমরা দুই ভাই প্রথমে ভাবি যে একেবারে শেষ থেকে সাফাই করতে করতে আসব, যেই ভাবা সেই কাজ। একবার শেষের রুমে যাওয়ার পর দেখি দরজায় তালা মারা, হাতুড়ি দিয়ে তালা ভেঙে ফেলি এবং ভেতরে প্রবেশ করি। প্রবেশ করে দেখি ভেতরে অনেক ধুলাবালি, মাকড়সার জাল, ভালো মতো কিছুই দেখা যাচ্ছে না। আমরা সেটা পরিষ্কার করি। এরপর দেখি দেয়ালে কিছু কিছু জায়গায় প্লাস্টারে একটু একটু সমস্যা হয়েছে, আমরা সেগুলো হাতুড়ি দিয়ে ছাড়িয়ে ফেলি এবং আমাদের কাজ শুরু করি। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই আমরা কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই রুমের ভেতর। আমরা সেই শব্দের উৎস খোঁজার জন্য মরিয়া হয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে শব্দের উৎস খুঁজে পাই। শব্দটা জমা করা অনেকগুলো বেঞ্চের নিচ থেকে আসছে। আমরা বেঞ্চগুলো সরিয়ে ফেলি এবং ওখানে যা দেখি তা দেখে আমরা পুরোপুরি অবাক হয়ে যাই। ওখানে হলুদ রঙের বেশ মোটা একটা সাপ বিনা কারণে মুখ দিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। আমাদের দেখে সে তেড়ে আসে। শফত হাতের হাতুড়ি দিয়ে সাথে সাথে সাপের মাথা থেতলে দেয়। সাপটি মরার সাথে সাথে রুমের ভেতরকার হাওয়া অনেকটা ভারী হয়ে যায়। এমনটা হওয়ার পর আমরা একজন অপরজনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। কিছুক্ষণের মধ্যেই দুজন নিচে নেমে আসার প্রস্তুতি নেই এবং বেশিক্ষণ থাকা যাবে না এই কথা ভাবতে ভাবতে আমরা বেরিয়ে আসতে চাই। হঠাৎ রুমের দরজাটি খুব সজোরে বন্ধ হয়ে যায় আর তখনই আমরা বুঝতে পারি আমার পা মাটিতে নেই, আমি শূন্যে ভাসছি। বিষয়টা বোঝার আগেই আমাকে কেউ চোরে ফ্লোরে আছাড় মারে। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। এরপরে আমার ভাইয়ের বিষয়ে ওকে বলি। সবকিছু শুনে ও কেঁদে ফেলে। এবার আসে আসল ঘটনায়। এরপর ওখানে নতুন করে কাজ করা শুরু করি। যেই লোকই কাজে যায় সে একদিন বড়জোর 3-4 ঘন্টা কাজ করার পর সেখানে আর কাজ করতে চায় না। এমন করতে করতে 11 দিন কেটে যায়। ঠিক মতো লোক পাচ্ছিলাম না। এদিকে ওপর থেকে প্রচুর চাপ আসছে কাজ শেষ করার জন্য। কাজের জন্য পরে ঝিনাইদা থেকে 7 জন দিন মজুর আনা হয়। তারাও ওরকম একদিন কাজ করেই চলে যেতে চায়। আমি তাদের টাকা সহ আরো অনেক কিছুর ভয় দেখাই। তাদের জানাই তোমরা চলে গেলে টাকা দেব না। কি হয়েছে আমাকে ঘটনা খুলে বলো, কিসের জন্য চলে যেতে চাও? তারা বলে যখনই তারা দোতলার শেষের ওই রুমের আশেপাশে যায় তখনই তারা শুনতে পায় একটি মহিলার কষ্ট ভরা কান্না। যখন এই রুম কেউ খুলতে যায় তখনই তাকে প্রচুর পরিমাণে ভয় দেখানো হয়, কিন্তু সে কি দেখে ভয় পায় সেটা কেউ বলতে পারে না। এই বলে তারা কোনো কিছু না করেই চলে যায়। এরপর আমি সবকিছু মিলিয়ে কাছের একটি মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসি। হুজুর এসে কিছু করতে পারেন না, তিনি মাফ চেয়ে চলে যান। এরপর এই সমস্ত কথা আমি আমার মাকে জানাই। সব শুনে আমার মা জানান আমাদের পরিচিত এক হুজুর আছেন এবং তিনি আপাতত পুরান ঢাকার আশেপাশে কোনো একটা জায়গায় আছেন। আমি তার সাথে যোগাযোগ করি এবং তিনি জানান তিনি আমার সাথে 3 দিন পরে দেখা করবেন। যথারীতি 3 দিন পর যোগাযোগ করে তিনি আসেন। তাকে সবকিছু খুলে বলি এখন পর্যন্ত যা যা ঘটেছে। সব শুনে তিনি বলেন আমি দেখছি। মাগরিবের নামাজ শেষ করে পাশের মসজিদ থেকে দুজন হাফেজ নিয়ে আসেন এবং আমাকে জানান ওই রুমে কিছু আমল করতে হবে তাঁদের এবং সমস্যা কি হয়েছে এটাও তারপরে জানা যাবে। আমি সম্মতি দিয়ে বলি চলুন। আমার রুমে প্রবেশ করার সাথে সাথেই আশেপাশের হাওয়া খুব ভারী হয়ে যায়। ওই হুজুর আমাকে বলেন আপনি ভয় পাবেন না। এই বলে তিনি তার আমল শুরু করেন। আমল শুরু করার সাথে সাথে রুমের জানালাগুলো একটি আরেকটির সাথে বাড়ি দিচ্ছিল, কিন্তু আমি ভালো করে বাইরে তাকিয়ে দেখি বাইরে কোনো হাওয়া বাতাস কিছুই নেই। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের সব নিশ্চুপ হয়ে যায়। আমার মনের ভেতর একটা ভয় কাজ করছিল, কি জানি কি হয়। আশেপাশের সব শব্দ থামিয়ে রুমের ভেতর ঝাপসা 13টি অবয়ব প্রবেশ করে। তার ভেতর একটির কোলে একটি ছোট্ট অবয়ব ছিল, যেটা দেখে মনে হচ্ছিল একটি শিশু কারো কোলে ঘুমিয়ে আছে। হুজুর ওই অবয়বের উদ্দেশ্যে বলেন
এত সমস্যা করছো কেন?
অবয়ব হুজুরকে উদ্দেশ্য করে বলে আমাদের এখানে কাজ শেষ করে আমরা এখানে চলে যাচ্ছি। হুজুর কিছু না বুঝে অবয়বদের উদ্দেশ্যে বলে
তাহলে তোমরা এখানে এত সমস্যা করছো কেন?
অবয়ব উত্তরে বলে আমরা এখানে অস্থায়ী একটা বাসা বানিয়েছিলাম। এখানে কারো ক্ষতি করার ইচ্ছে আমাদের ছিল না। ওরা আমার একমাত্র সন্তানকে হত্যা করেছে, তাই আমরা এগুলো করতে বাধ্য হয়েছি। অবয়বগুলো এই কথা বলার পর আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর হুজুর সেই রুম থেকে আমাদের সবাইকে নিয়ে বাইরে আসেন। এরপর আমাদের সব বুঝিয়ে বলেন
দেখো তোমাদের যে দুটি লোক সাপরূপী ওই বস্তুটাকে হত্যা করেছিল সেটি আসলে একজন জিনের সন্তান, তবে আশা করি ওরা ক্ষতি না করে এই স্থান পরিত্যাগ করেছে। তুমি খুব তাড়াতাড়ি তোমার কাজ শেষ করে এখান থেকে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো।
এরপরে আমাদের আর কোনো সমস্যা হয়নি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেন। আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি ঘটনা পাঠিয়েছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের। আরো একটা অডিও ক্লিপে যাব, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আমি জানি আপনি সর্বদা ভালোর দলেই থাকেন। সো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। আমি সোহাগ বলছি ফরিদপুর জেলা থেকে। সো চলুন আমার আম্মুর ভাষায় আমি ঘটনাটা এক্সপ্লেন করতেছি। সো তখন আমার বয়স মেবি 14 হতে পারে, এটা 90 দশকের ঘটনা। তখনকার হাট বাজার, চলাফেরা, রাস্তাঘাট এখনকার থেকে অনেক ভিন্ন ছিল। আমার আব্বু মাছের ব্যবসা করত। একদিন আমি আমার আব্বুর উপর বায়না ধরি যে আজকে আমাকে বাজারে নিয়ে যেতে হবে, আমি বাজার দেখব, তোমার সাথে মাছ বিক্রি করব। তো আমার আব্বু আর কথাটা ফেলতে পারে না, আমাকে সেদিন নিয়ে যায় বাজারে। আর তখনকার বাজার ছিল 1 গ্রাম পরে পরে পরে। তো আমি আমার আব্বুর সাথে বাজারে যাই। আব্বু সারাদিন মাছ বিক্রি করে, মাছ বিক্রি করে লাস্টে একটা মাছ থাকে যেটা বিক্রি করতে পারে না। তো আমার আব্বু ভাবে কি যে এই মাছটা বাড়ি নিয়ে রান্না করে সবাই মিলে খাওয়া যাবে, এটা আর বিক্রি করা লাগবে না। সো তখনকার এরকম আমাদের মতো আধুনিক ছিল না, সো কারেন্ট ছিল না, এর জন্য আমার আব্বু হেরিকেন, এখন অনেকে এটাকে লণ্ঠন নামেও চিনে, সো লণ্ঠনের তেল কিনে তেল ভরে তারপরে বাড়ির পথে রওনা দিই আমরা দুজন। ঘটনা শুরু হয় ঠিক এখন থেকে। আমরা আসি হাঁটতে হাঁটতে, 1 গ্রাম পার হই আমাদের বাড়ি থেকে আমরা 1 কিলোর মতো দূরে। হঠাৎ করে কান্নার আওয়াজ আসে গাছের উপর থেকে, যে একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, অনেক কান্না মানে করতেছে। সাধারণত বাচ্চারা ঘুম থেকে উঠলে বা দুধ না দিলে যেমন কান্নাকাটি করে, ওরকম ছোট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। তো তখনকার সময় এরকম কমন ছিল। আমার আব্বু জানে যে মাছ নিয়ে যাচ্ছি এত রাতে, সো এরকম হবে এটা অনেক কমন বিষয় তখনকার জন্য। তো আমার আব্বু আমাকে বলে যে আমার হাত ধর শক্ত করে আর দোয়া পড়া ছাড়বি না। তো আমার আব্বু দোয়া পড়তে পড়তে আমাকে নিয়ে হাঁটছে হাঁটছে, কিছুক্ষণ পর কান্নাটা থেমে যায়। থেমে যাওয়ার পর আবার একটু পরে, মেবি 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড আই এম সরি 5 মিনিট পর আবার কান্নাটা শুরু হয়ে যায়। কান্নাটা শুরু হয়ে যায় এরকম করতে করতে, মানে এমন মনে হচ্ছিল যে আমরা যে গাছটা নিচ দিয়ে যাচ্ছি ওই গাছটায় মানে প্রত্যেকটা গাছে একজন করে শিশু আছে, তারা কান্নাকাটি করতেছে। তো আমরা ওগুলোতে ধ্যান না দিই। দেওয়ার পরবর্তীতে সামনে একটা বট গাছ ছিল, ওই বট গাছের ওখানে যাই। যখনই যাই আর আমরা হাঁটতে পারি না, মানে যতই হাঁটছি আর এগোতে পারছিলাম না। আমার আব্বু মানে যত হাঁটাহাঁটি করতেছি মানে পথ এগোচ্ছিল না, একই জায়গায় আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে লম্বা একটা হাত আসে, লম্বা একটা হাত এসে আমাদের বলে যে কই যাস, ইলিশ মাছটা দিয়ে যা। তো আমার আব্বু বলে আমি তোকে ইলিশ মাছ কেন দিব, তুই কে? তো সে বলে যে আমার বাচ্চাটা ক্ষুধার্ত, আমার বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, ইলিশ মাছ খাবে, মাছটা দিয়ে যা। ততক্ষণে আমাদের লণ্ঠনটা নিভে গিয়েছিল। আমাদের পাক্কা মনে আছে যে যখন আমরা বাজার থেকে ফিরছিলাম তখন লণ্ঠনে পুরো তেল দিয়ে ভর্তি করে তারপর লণ্ঠন জ্বালিয়েছিলাম। এটা লণ্ঠনটা নিভে যাবে এটা কোনো প্রকার মানে সম্ভব অসম্ভব ছিল, কারণ লণ্ঠনটা কাঁচ দিয়ে ঘেরা ছিল অ্যান্ড বাতাসও ছিল না তখন। তো আমার আব্বু যখনই দেখে লণ্ঠনটা নিভে গেল, তখন আমার আব্বু একটা সার্কেল তৈরি করে চারদিক দিয়ে, একটা দাগ কাটে, দাগ কাটে তারপর আয়তল গুরসি পরে ফু দিয়ে ওখানেই থাকে, ওই গোল বৃত্তটার ভিতরে থাকে। তখন হাতটা একটু সরে যায় দাগ থেকে, সরে গিয়ে তারপরও যায় না, বলে তুই যতক্ষণ না মাছ দিবি ততক্ষণ আমি এখান থেকে যাব না। তো এক এক করে মানে যতগুলা গাছ পের হয়ে আসছিলাম আমরা, অতগুলা গাছে যে আমরা ওই শিশু বাচ্চার কান্নাটা শুনছিলাম, দেখি ছোট 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 অনেক শিশু, হাজার হাজার শিশু হামাগুড়ি দিয়ে আমাদের দিকে আসছে। বাট আমরা যে সার্কেল দিছিলাম ওর এক হাত বা দুই হাত দূরে, মানে এর ভিতরে আর আসতে পারতেছে না। সো অনেক শিশু চারদিকে, মানে এরকম একটা অবস্থা হয়েছে যে এদিকে তাকাবো এদিকে শিশু, মানে প্রত্যেকটা গাছ থেকে শিশু নেমে এসেছে। তখন ওই লম্বা যে হাত ছিল ওই হাতটা আবার গাছে ফিরে যায়। ফিরে যাওয়ার পরবর্তীতে ওই স্বয়ং যে অবয়বটা ওটা নেমে আসে, ওটা নেমে এসে বলে যে অবয়বটার মুখ দেখা যাচ্ছিল না, ওটা পুরোপুরি কালো ছিল অ্যান্ড একটা ব্ল্যাক চাদর দিয়ে মোড়ানো ছিল। সো অবয়বটা অনেক লম্বা ছিল, যে আকাশের দিকে তাকাতে তাকা মানে তার মুখ দেখতে হলে আকাশের দিকে তাকাতে হবে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো অবয়বটা নেমে এসে অনেক লম্বা ছিল, সো অবয়বটা উপর থেকে বলে মাছটা রেখে দাও। তো আমার আব্বু বলে না মাছ আমি দিব না, আমার আব্বু মাছ দিতে চাই না, যে আজকে এটা আমার পরিবার খাবে। তো তখন বলে কি যে তুই যদি মাছ না দেশ তাহলে তোর মাছ আমি খেয়ে ফেলবো, মানে আমার আব্বু বলে আমার মাছ মানে আমার মাছ তো এটাই আমার হাতেই আছে। পরবর্তী বলে যে তোর মাছ বলতে তোর মেয়েকে, তখন আমার আব্বু একটু ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরেও আমার আব্বু আমাকে বলে যে যতই ভয় পাস ওদের বুঝতে দিবি না। আর ততক্ষণে তো রাসেল ভাই আমার অবস্থা মানে কেমন বলো যে জ্ঞান হারিয়ে ফেলা ফেলা অবস্থা, মানে চোখের সামনে এত কিছু দেখছি, সো জ্ঞান হারিয়ে ফেলবে এটাই স্বাভাবিক। তো আমি জ্ঞান হারাই না, আমার আব্বু বলে না আমি মাছ তোকে দিব না, তুই যা করার করিস। কারণ আমার আব্বু বুঝতে পেরেছিল যদি মাছ তাকে দিয়েও দেই তাহলে হয়তো অন্য কোনো ভাবে আমাদের আটকে রাখার চেষ্টা করবে। সো আমার আব্বু মাছ দেয় না। মাছ না দেওয়াতে হয়তো এক ঘন্টার মতো এরকম ছিল, দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে দেখি সব শান্ত, কিছুই নেই, সব ওধাও। তখন আমার আব্বু বলে কি যে আমার আব্বুর একটা গামছা ছিল, ওই গামছা দিয়ে আমার হাত বেঁধে দেয়, আমার হাত বেঁধে বলে কি তুই আমার হাত ছাড়বি না, আর যদি হাত ছাড়স তাও গামছা ছাড়বি না, এরকম। তো আমার হাতটা নিয়ে আমার আব্বু শক্ত করে ধরে একটা দৌড় দেয় বাড়ির দিকে। যখনই সার্কেল থেকে বের হই তখনই ওই বাচ্চাগুলো হামাগুড়ি দিয়ে আমাদের পিছনে আসছিল আর কাঁদছিল, কান্না করতেছিল যে মাছ খাবো মাছ খাবো এরকম করে। তো আমার আব্বু ওগুলাতে কান দেয় না, দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পরবর্তীতে আমাদের বাড়ির একটা সীমানা আছে, আর তখনকার বাড়ি বন্ধ করার জন্য একটা রক্ষাকারী জিন থাকতো মেবি। সো ওই সীমানার ভিতরে যাওয়ার পরবর্তীতে ওই বাচ্চাগুলো আর ঢুকতে পারছিল না। তখন ওই অবয়বটা আবার আসে, তখন ছিল লাল শাড়ি পরা ঘোমটা দিয়া। তখন অবয়বটা বলে তুই আমার মাছ দে। তো আমার আব্বু বলে না আমি তোকে মাছ দিব না। তো সেই দিন এরকম ভাবে কেটে যায়। কেটে যাওয়ার পর মাছ রান্না হয়, সবাই খায়, খাওয়া দাওয়া করি। ঘটনা ঘটে এর পরবর্তী হাটে। তো এটা শেষ হয়ে যায়। পরবর্তীতে হাটে আমার আব্বু একা যায় বাজারে। বাজারে গিয়ে পরবর্তী হাটে ঠিক একই রকম হয়, একটা মাছ বেঁচে ফিরে। তো আমার আব্বু বলে কি যে এখন আগের হাটে এরকম একটা অবস্থা ছিল, তো আছে নিয়েই যায় মাছটা, যেহেতু কোনো খদ্দের নাই মাছটা নিয়ে যায়। এখন আমি একা, এখন আমার কোনো চিন্তা নাই। তো মাছটা নিয়ে আবার আসছিল, আবার ঠিক একই রকম। তো আমার আব্বু আগে থেকে দোয়া পরে সুরা পরে আমাদের শরীর বন্ধ করে রেখেছিল। বন্ধ করে রাখার পরবর্তীতে আমার আব্বু আসছিল এভাবে হেঁটে হেঁটে আসছে, ঠিক ওই বটতলার কাছে আসে। বটতলার কাছে আসার সাথে সাথে ওই নারী মূর্তিটা তার সামনে আসে। তার সামনে আসার পর বলে আজকে মাছ না দিলে তোর যেতে দিব না। পরে আমার আব্বু বলে কি, আচ্ছা ঠিক আছে, মাছ তো আমার পরিবারের জন্য আনছি, তোকে আগের বার দিনে আমি অন্যায় করছি, আচ্ছা তুই আমাকে এগিয়ে দে, আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দে, তাহলে তোকে আমি মাছের মাথা এবং নেজাটা দিয়ে দিব। তো অবাবটা বলে আচ্ছা ঠিক আছে দিবি তো, তো আমার আব্বু বলে আমি আমার কথার খেলাপ করি না। পরবর্তীতে সে অবয়বটা আমার আব্বুকে এগিয়ে দেয় বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে সীমানার এক সাইডে বাহিরে থাকে, থেকে বলে তাড়াতাড়ি মাস্টার মাথা এবং নেজাটা আমাকে দিয়ে দে। আমার আব্বু তাড়াহুড়া করে ঘরে ফেরে। তখন আমি আমার আব্বুকে বলি যে আজকেও কি ওরকম হয়েছে? তো আব্বু বলে কি কোনো কথা বলিস না, আমার আম্মুকে ডাক দে। ডাক দিয়ে বলে কি মাছ তাড়াতাড়ি মাছের মাথা এবং নেজাটা কেটে একটা প্লেটে দাও। তো আমার আম্মু কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে মাছের মাথা এবং নেজাটা কেটে একটা প্লেটে দেয় আমার আব্বুকে। পরবর্তীতে আমার আব্বু ওটা নিয়ে সীমানার বাইরে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার সাথে সাথে ওই যে বাচ্চাগুলো আছে ওগুলা প্রকট হয়ে ঝাঁপিয়ে পড়ে মাথা এবং নেজার উপরে। ওই অবয়বটা বলে সব তো আমার বাচ্চাই খেয়ে ফেললো, আমি তো পেলাম না। এখন আমার আব্বু বলে আমার কথা ছিল এটা, আমি এটাই দিয়ে দিলাম, আর কিছু আমি দিতে পারবো না তোমাকে। তারপর অবয়বটা বলে তুই যদি আমাকে বাকি অংশটুকু দেস তাহলে তোর ব্যবসার উন্নতি হবে, তুই ভালো কিছু করতে পারবি, তোকে আমি লাভবান করে দিব, ধনী করে দিব। তো আমার আব্বু বলে কি তুই কি সত্যি বলছিস? পরবর্তীতে সে বলে যে আমার কথার খেলাপ হয় না, তুই একবার দিয়েই দে। তো আমার আব্বু ভাবে দিয়েই দিই, মাথা আর নেজা তো দিয়ে দিলাম, বাকি অংশ খাবো কিসের জন্য? জুতি ভাগ্য ঘোরে। তো এর জন্য বাকি মাছটা আমার আম্মুর কাছ থেকে নিয়ে অবয়বটার দিকে ছুঁড়ে মারে, অবয়বটা খায়। সেই থেকে আমাদের মাছের ব্যবসা অনেক মানে জমজমাট হয়ে ওঠে, অনেক লাভবান হই আমরা, অনেক টাকা পয়সা কামাই। এবং এর পরবর্তীতে আমার আব্বু যদি বাড়ি ফিরত রাত করে তাহলে ওই অবয়বটা সাথে সাথে আসতো, মানে আমার আব্বুকে সেভ করত। এরকম করে আমার আব্বু মাঝে মধ্যে মাছ দিত। তো এরকম করে তিন চার বছর যায়, তিন চার বছর যাওয়ার পর হঠাৎ করে ওই অবয়বটাকে আর দেখা যায় না। সে কোথায় যায় মানে কেউ জানে না সে কোথায় গেল। আমার আব্বু অনেক ডাকছে, অনেক খুঁজছে, বাট তাকে আর পায় না, মানে সে উধাও হয়ে যায়, ব্যানিশ হয়ে যায়, মানে তাকে আমরা ডেকেও পাচ্ছিলাম না, এবং সে কই গেছে আমাদের বলেও যায় নাই, এন্ড মানে মানে আচমকা আর কি উধাও হয়ে গেছে। এর পরবর্তীতে আর কোনোদিন তাদেরকে আমরা দেখি নাই, মানে ওই অবয়বটাকে আমার আব্বু আর দেখে নাই, এবং আমাদের ব্যবসারও কোনো ক্ষতি হয় নাই। সো এই ছিল আমাদের ঘটনা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
শেয়ার দেবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন, লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আমার পরিচয় গোপন রাখবেন, আমি নতুন তাই লেখায় বানান ভুল হতে পারে। আমার নাম উৎস, বাসা দক্ষিণ পাড্ডা ঢাকা। আমি যে ঘটনা শেয়ার করব তা হল আমার এক কলিগের কাছ থেকে পাওয়া। ঘটনার প্রেক্ষিতে আমার নামগুলো গোপন রাখতে হল, বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনা আজ থেকে ৪০-৪৫ বছর আগের,
তখন গ্রামের রাস্তাঘাট এখনকার মতো উন্নত ছিল না। তখন সন্ধ্যা হলে মানুষজন ঘুমিয়ে পড়ত। কোনো এক বিকেলে রহমান চাচা তার গরু নিয়ে বাসায় ফিরছিলেন। তখন তিনটি গরুর মধ্যে একটি গরু দড়ি ছিঁড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি চিন্তা করলেন বাকি দুইটা গরু বাসায় রেখে এসে জঙ্গলের গরুটিকে খুঁজবেন। তিনি চিন্তা করলেন এখনো তো সন্ধ্যা হতে অনেক দেরি আছে, তখনকার মানুষ সূর্য দেখে সময় আন্দাজ করত। তিনি যথারীতি দুইটা গরুকে নিয়ে তার গোয়ালে বেঁধে রেখে বাকি গরুটি খুঁজতে গেলেন। জঙ্গলটা বেশি একটা ঘন ছিল না, সেই জঙ্গলের সম্পূর্ণ খুঁজে গরুটিকে পাওয়া গেল না। সন্ধ্যা নেমে এল, পশ্চিম আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন ঠিক তখনই তার গরুটি চোখে পড়ল এবং শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দেখতে পেলেন তার গরুটির নৃশংস অবস্থা, সারা শরীরের চামড়া উঠানো, মাথা আলাদা করা পড়ে আছে। তিনি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাড়ি চলে এলেন এবং সবাইকে ঘটনাটি বললেন। সবাই ছুটে এলো জঙ্গলে, ঘটনা দেখতে পেল। সবাই মনে করল তাদের কোনো শত্রু এই জঘন্য কাজটি করেছে। ওই দিন রাতে সবাই সাতটার ভেতরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তাদের খড়ের চালার উপরে ফিস ফিস আওয়াজ শুনতে পেল। তাদের মনে হল চোর হতে পারে, তাই সবাই চিৎকার করা শুরু করল। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলো এবং তারা জানতে চাইল কি হয়েছে। তারা তখন ঘটনাটি সবাইকে বলল। তারা বলল সকাল হলে ঘটনাটি তারা মাতব্বরকে জানাবে। পরের দিন সকালে রহমান চাচার ভাই জয়নাল চাচা গোয়ালে গেলেন গোয়াল পরিষ্কার করার জন্য এবং এক বিকট চিৎকার দিয়ে দৌড়ে তিনি ঘরে ঢুকলেন। গোয়াল ঘরে তিনি যা দেখতে পেলেন, বাকি দুইটা গরুর মধ্যে একটি গরুর অবস্থা প্রথম গরুটির মতো। তারা সিদ্ধান্ত নিল মাতব্বরকে বিষয়টি জানাতেই হবে। তারা মনে করছিল কোনো শত্রুপক্ষের কাজ এটি। এরপর দুই থেকে তিন মাস আর কোনো সমস্যা হয়নি, তারা ব্যাপারটি প্রায় ভুলেই গেছে। হঠাৎ এক রাতে আগের মতো তাদের ঘরের চালের ওপরে ফিস ফিস আওয়াজ। রহমান চাচার জয়নাল উঠে গিয়ে চুপি চুপি গোয়াল ঘরে গেল। তারা মনে করেছে তাদের কোনো শত্রু আবার এসেছে এবং গোয়াল ঘরে যাবার পরে তারা দেখতে পেল মানুষের মতো তিনটি অবয়ব তাদের গরুগুলোকে মেরে ফেলে শরীর থেকে চামড়া টেনে নিচ্ছে, মাথা আলাদা করছে এবং সেইখান থেকে মগজ বের করে খাচ্ছে। তারা এই দৃশ্য দেখে দৌড়ে ঘরে চলে এসে সবাইকে বলল। পরের দিন রহমান চাচা এবং রহমান চাচার ভাই জয়নাল দুজনের প্রচুর জ্বর হল। তাদেরকে গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হল। কবিরাজ তাদেরকে গাছগাছড়ার ঔষধ তৈরি করে দিলেন। ওই দিন রাত্রে জয়নাল চাচার অবস্থা আরও খারাপ হতে শুরু করল। তিনি নিজে নিজে একা একাকে সব বিড়বিড় করতে লাগলেন এবং বলতে শুরু করলেন আমি রক্ত খাবো, রক্ত দে ইত্যাদি। জয়নাল চাচার বাবা মোতাল্লেব মিয়া সে মনে করেছিল অনেক জ্বরের কারণে হয়তো এমন উদ্ভট আচরণ করছে, কিন্তু জয়নাল চাচার দাদি বিষয়টাকে সাধারণভাবে নিতে পারলেন না। তিনি মোতাল্লেব মিয়াকে বললেন একজন ভালো হুজুর দেখাতে। ওই দিন রাতে জয়নাল চাচার রক্ত বমি শুরু হল। পাশের বাড়ির এক লোক এসে বলল এখনই জয়নাল চাচাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। আগেই বলেছিলাম তখনকার সময় রাস্তাঘাট এতটা উন্নত ছিল না। তারা একটি গরুর গাড়ি নিয়ে এসে জয়নাল চাচাকে উঠাল। শহর তাদের গ্রাম থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে জয়নাল চাচা, মোতালেব মিয়া, পাশের বাড়ির কুদ্দুস মিয়া এবং গরুর গাড়ি চালক সহ চারজন। জয়নাল চাচা এখন স্বাভাবিক ঘুমিয়ে আছেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ দূরে যাবার পরেই জয়নাল চাচা উঠে বসলেন। এদিক ওদিক তাকিয়ে বললেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তারপর হঠাৎ করেই হাসতে শুরু করলেন এবং বললেন কোথাও নিয়ে গিয়েও আমাকে সুস্থ করা যাবে না। তার এরকম অস্বাভাবিক আচরণ দেখে সবাই হতবাক। এর ভেতরে একটা দমকা হাওয়া বয়ে গেল, আকাশ দেখা যাচ্ছে না, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে, চারিদিকে যেন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে। তার উপর জয়নাল চাচার এমন অস্বাভাবিক আচরণ, সবাই দোয়া পাঠ করা শুরু করেছে। গরুর গাড়িওয়ালা সামনে দেখতে পেল একটা কুকুরের মতো প্রাণী, চোখ দুটো তার জল জল করছে এবং খুব রাগান্বিত ভাবে তাদের দিকে তেড়ে আসছে। সে ভয়ে গাড়ির ভেতর থেকে সবাইকে বের হতে বলল। সময় যত যাচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে এগোচ্ছে। আস্তে আস্তে কুকুরের সংখ্যা বাড়তে থাকে, শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ভেতর কুকুরগুলো তাদের চারিদিকে পাক দিচ্ছে। মোতালেব চাচার প্রতিবেশী, সে ছোটবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছে, সে বিষয়টি বুঝতে পারল এগুলো কোনো সাধারণ কুকুর না। সে দোয়া পড়ে সবাইকে গাড়ির ভেতরে থাকতে বলল এবং ভোর পর্যন্ত থাকতে বলল। প্রতিবেশী ভাই জয়নাল চাচাকে ফোঁ দিয়ে তার শরীর বন্ধ করে ফেলল। কুকুরগুলো একটু একটু করে পিছু হটে গেল এবং একটা দূরত্ব রেখে ডাকাডাকি শুরু করল, সেই ডাক গায়ে কাটা দেবার মতন। এমন করে তারা রাত পার করল। ফজরের আজান দেবার পর তারা বাড়ির দিকে রওনা হল। তারা এই দিন পাশের গ্রামের এক হুজুরকে বাসায় নিয়ে আসলো। হুজুর বাড়িতে ঢোকার সাথে সাথেই তওবা তওবা শুরু করল এবং বাড়িতে ১২টি নিকৃষ্ট জিনের বসবাস এই বিষয়ে জানালো এবং তার পক্ষে এই কাজ করা সম্ভব না, তবে তিনি আরও একজন হুজুরের ঠিকানা দিয়ে যান, যত দ্রুত সম্ভব সেই হুজুরের কাছে যেতে হবে। তারা ওই ঠিকানায় চিঠি লিখল, এইদিকে জয়নাল চাচার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, সে জীবন্ত হাঁস মুরগি এগুলো রক্ত পান করা শুরু করেছে। তার এরকম উদ্ভট আচরণ দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। ৭ দিন পরে হুজুরের চিঠির উত্তর আসল, বলল ২ দিন সময় লাগবে। ৩ দিনের দিন হুজুর চলে আসলেন। বাড়িতে এসে প্রথমে বললেন, আমি আপনাদের গোয়াল ঘরটা একটু দেখব এবং সবশেষে আপনার ছোট ছেলেকে দেখব। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রহমান চাচারা হলেন ৩ ভাই, বড় হল রহমান চাচা, মেজো হল জয়নাল চাচা এবং ছোট হল লুৎফর চাচা। সবাই অবাক হয়ে বলল, হুজুর ছোট ছেলের তো কোনো সমস্যা হয়নি, ওকে কেন দেখবেন? হুজুর বললেন, আমরা চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। এরপর হুজুর ছোট ছেলেকে দেখলেন। হুজুরকে দেখেই ছেলেটা বিড়বিড় করতে লাগলো আর বলল, আমার তুই কিছু করতে পারবি না। হুজুর ঘর থেকে বের হয়ে বললেন, আমি আজ সন্ধ্যায় আসনে বসব। হুজুর কিছু জিনিস আনতে বললেন, এক প্যাকেট মোমবাতি, এক প্যাকেট আগরবাতি, ১১টি জ্যান্ত মুরগি, কিছু কয়লা এবং সোনারূপার পানি। হুজুর যথা নিয়মে তার আসনে বসলেন। হুজুর আসনে বসলেন একটি বৃত্তাকার জায়গায় এবং তার ভেতরে জয়নাল চাচা ও তার ছোট ভাইকে বসালেন। হুজুর বললেন, বাইরে যত কিছুই হোক না কেন, আপনারা এখান থেকে বের হবেন না, শয়তান আপনাদের মায়ায় ফেলতে চাইবে, অনেক কিছু বলবে, আপনারা সেদিকে কান দিবেন না। হুজুর তাদের আসনে বসিয়ে তাদের ওপর জিন হাজির করল। হুজুর তাদের লম্বা করে একটা সালাম দিলেন। জিনগুলো সালামের উত্তর নিল না, বরং রাগ হয়ে বলতে লাগলো, আমাদের বিরক্ত করছিস কেন? তোর পরিবারের অবস্থা এমন হোক তুই চাস? হুজুর বলল, তোরা সংখ্যায় কতজন আছিস? একজন জিন বলল, আমরা ১১ জন আছি, আমাদের সাথে তুই পেরে উঠবি না, আমরা তোর থেকে অনেক শক্তিশালী। হুজুর বলল, সেটা পরে দেখা যাবে, আগে বল এই ছেলেকে কষ্ট দিচ্ছিস কেন, এটা তোর কি ক্ষতি করেছে? জিনগুলো বলতে লাগলো, এরা কোনো ক্ষতি করে নাই, কিন্তু এদের শেষ করার জন্য আমাদের পাঠানো হয়েছে। হুজুর বলল, কে তোদের পাঠিয়েছে? জিনগুলো চুপ করে আছে। হুজুর অনেকবার এই কথা জানতে চাইল কিন্তু জিনগুলো তার কোনো উত্তর দিল না। এরপরে হুজুর গোলাপ জলের পানি জয়নাল চাচার শরীরে ছিটিয়ে দিতেই জয়নাল চাচা চিৎকার শুরু করল। সে এমনভাবে চিৎকার করা শুরু করল তাতে তার মা বাইরে বেরিয়ে এসে জয়নাল চাচাকে জড়িয়ে ধরল। হুজুর বললেন, সর্বনাশ, আপনি বের হলেন কেন? অনেক বড় ভুল করেছেন, এখন আমার সব শক্তি শেষ হয়ে যাবে। জয়নাল চাচার মা বললেন, রাখেন আপনার শক্তি, আমার ছেলে কষ্ট পাচ্ছে আর আপনি তার উপরে এই শক্তি প্রয়োগ করছেন। হুজুর বলল, এগুলো সব শয়তানের ভেলকি, আপনি বুঝতে পারছেন না। জয়নাল চাচার মা আর কোনো কথা না বলে জয়নাল চাচাকে নিয়ে ঘরে চলে গেলেন, সাথে করে নিয়ে গেলেন তার ছোট ছেলেকেও। জয়নাল চাচার বাবা বলছেন, এগুলো তুমি কি করছো, হুজুরের কাছে কেন বাধা দিচ্ছ? জয়নাল চাচার মা বললেন, তিনি আসলে ভালো হুজুর না, অন্য কাউকে নিয়ে আসতে হবে। হুজুর এই কথা শোনার পরে তৎক্ষণাৎ ওই বাড়ি থেকে চলে গেলেন এবং যাবার সময় বলে গেলেন, আপনারা যা করবেন অতি দ্রুত করুন, রোগীর অবস্থা ভালো না। হুজুর চলে গেলেন। জয়নাল চাচা আর জয়নাল চাচার ছোট ভাই গভীর ঘুমে ছিল। ওই দিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেল এবং মাঝ রাতে হঠাৎ রহমান চাচার বাবা খেয়াল করল জয়নাল চাচা এবং তার ছোট ভাই ঘরে নেই। সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করল। সারা রাত তাদের খোঁজা হল, কোথাও খুঁজে পাওয়া গেল না। এদিকে একদিন গড়িয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন করে ৩ দিন যাবার পরে গ্রামের কিছু কৃষক মাঠে কাজ করছিল, তারা দেখতে পেল ২টি অর্ধগলিত লাশ মাঠের আইলের পাশে পড়ে আছে। জয়নাল চাচার বাড়িতে খবর গেল, দৌড়ে এলো সবাই, লাশ দুটোকে দেখে তারা চিনতে পারল, কান্নায় ভেঙে পড়ল। সারা গ্রামবাসী তাদের জন্য কান্না করতে শুরু করল। কেন এই মৃত্যু তারা কোনো কুল কিনারা করতে পারল না, অনেক হুজুর দেখানো হয়েছিল পরে। কিন্তু তাদের বাড়িতে কি ঘটেছে এর ব্যাখ্যা কেউ সঠিকভাবে দিতে পারেনি। তাদের এই হৃদয় বিদারক ঘটনা এখনো গ্রামে প্রচলিত। জনেল চাচার মাকে ওই দিনের পর থেকে আর কোথাও পাওয়া যায়নি। তিনি জীবিত নাকি মৃত কেউ সন্ধান দিতে পারেনি। হয়তো অধীর শোকে ঘর ছাড়া, কিংবা সে নিজেই এই কাজগুলো করেছে।
রহমান চাচা কিছুদিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার বাবা এখন জীবিত আছেন, সবাই তার জন্য দোয়া করবেন। রাসেল ভাই, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার কোনো সমাধান নেই, বলতেও পারে না কেউ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদেরকে, সেই সাথে ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, উৎসাহ দেবেন যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে, একই সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। একটা বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা চলে যাব আমাদের তৃতীয় অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি একজন ভোট কমের নিয়মিত লিসেনার। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে আসছি, যদি ভালো লাগে অবশ্যই ভোটকমের লিসেনারদের কাছে শেয়ার করবেন। ঘটনায় যাওয়ার আগে আমি আমার গ্রামের বাড়ি এবং কোথায় ঘটনাটা ঘটেছে সেটা উল্লেখ করে দিচ্ছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে শেরপুর, থানা হচ্ছে নালিতাবাড়ি, গ্রাম রানীগাঁও। মূলত আমরা যখন ঢাকা থেকে বাড়িতে যাই সে সময় এই ঘটনাটা ঘটে আমার সাথে এবং নানার সাথে। তো যেভাবে ঘটেছিল আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটা ঘটেছিল আপনার 2010 সালে, যখন আমরা ঢাকা বাড্ডা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত প্রায় 8টা বাজে গাড়িতে উঠেছি। রাত 8টা বাজে গাড়িতে উঠেছি আর আমার মানে নালিতাবাড়ি ওখানে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত বেজে গেছে 2টা আর উপরে বাজে। তখন একটা হোটেল খোলা ছিল আমাদের ওখানে, সবচেয়ে নাম করা হোটেল যেটাকে বলে সাহার হোটেল, সেটা হচ্ছে আমাদের নাম করা মানে আমাদের নালতাবাজি বাজারের ফেমাস একটা হোটেল। সেটা রাত অবধি, অনেক রাত অবধি খোলা থাকে। তো সেখান থেকে নানা আর আমি নাস্তা করে নিই। নাস্তা করার পরে তখন তো এত যানবাহন ছিল না, পাও রিক্সা ছিল, কিছু গরুর গাড়ি ছিল। আমাদের গ্রাম অঞ্চল তো এরকম ছিল, তো সবাই জানেন যে গ্রাম অঞ্চল আগের যুগে কিরকম ছিল। তো ওখান থেকে কোনো গাড়ি ঘোড়া না পাওয়াতে প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো উপায় কোনো উপায় না পেয়ে নানার আমি হাঁটা শুরু করলাম। একটা ব্যাগ ছিল নানার, মানে হাতে একটা ব্যাগ ছিল, আমার কাছে কোনো কিছু ছিল না। তো আমি হাঁটছি আর নানা বিড়ি খেতেছে আর হাঁটতেছে। এরকম করে করে অনেকটা রাস্তা চলে আসছি। অনেকটা আসার পরে, প্রায় 1 কিলোমিটার আসার পরে, ওখানে আরেকটা বিবরণ দিয়ে রাখি আমি রাসেল ভাই, ওখানে যে যেখানে আর কি ঘটনাটি ঘটে 2-3 জায়গায় আমি এই 3 জায়গার বর্ণনা দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে দুই পাশে অনেক বড়, প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে এত বড় একটা বার্জারের রাস্তার দুই সাইড, এত বড় একটা বার্জার, অন্ধকার, দিনের বেলা অন্ধকারে দেখা যায় ওখানে মানুষ যদি দিনের বেলাতে যায়, তারপর গাজন জমার ব্যবস্থা করে পরিবেশ তৈরি হয় আর কি। এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, ওটা হচ্ছে আপনার শ্মশান রাস্তার সাথে, মানে রাস্তার সাথে একদম লাগানো, রাস্তার সাথে লাগানো একটা শ্মশান। সেটা হচ্ছে আপনার অনেক পুরানো, সেখানে রানিং মানে সবসময় মানুষ, হিন্দু মানুষ আমাদের ওখানে তো আছে, হিন্দু মানুষ মারা গেলে ওখানে পোড়ানো হয়। তো সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের যেখানে মানে ঈদের মাঠ পড়ায়, ঈদের মাঠ পড়ায় যে রাস্তাটায় রাস্তার সাথেই, সেখানেও আমাদের ওখানে বলে মাঠ খোলা আর কি, আমাদের ভাষায় ওটাকে মাঠ খোলা বলে এবং নাকি ঈদগাহ মাঠ ওটাই বোঝায়। তো রাসেল ভাই এই তিনটা স্টেপে ঘটনাটা ঘটে। আমি এখন আবার ঘটনায় চলে আসি। এভাবে আসার পরে সেই ভার্জারের কাছে আসি। ভার্জারের কাছে আসার পরে মানে আমরা বুঝতে পারলাম রাত প্রায় অনেক গভীর হয়ে গেছে। তো সারা শব্দ নাই মানুষের, জানেন তো গ্রাম অঞ্চল, আটটা নয়টার পরে মানুষ ঘুমিয়ে যায়। 2010 সালে ততরকম বিদ্যুৎ ছিল না। তো রাসেল ভাই এরকম ভাবে আমরা যখন ভার্জারের আগে মানে ঢুকবো, ভার্জারের দুই পাশে যে ভার্জার রাস্তা দিয়ে যাবো, মানে ভার্জারের যে নিচ দিয়ে চলে যাবো, ঠিক সে সময় আমরা খেয়াল করলাম আমাদের পিছনে কে যেন হাঁটতেছে। নানা বললো, কিরে হাঁটতেছিস ভালো কথা, পায়ে এরকম শব্দ করছিস কেন? বললাম, না না এরকম তো কোনো শব্দ আমি করতেছি না, আমি তো তোমার সাথে সাথে হাঁটতেছি। নানা বলতেছে, তাহলে আমাদের পিছনে তো কেউ নাই, তাহলে শব্দটা হচ্ছে কথা থেকে। তো এভাবে চলতে 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 আরেকটু সামনে যাওয়ার পরে ছোট্ট একটা আপনার কড়ই গাছ আছে, এই কড়ই গাছের নিচে মানে আমরা স্পষ্ট দেখতে পেলাম, নানা আর আমি, রাসেল ভাই বুঝছেন বিষয়টা, স্পষ্ট দেখতে পেলাম রাসেল ভাই আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, ওখানে আরেকটা লোক মানে দাঁড়িয়ে কি যেন করছে, মানে অন্ধকার আচ্ছন্ন একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে, তো ওখানে কি যেন করছে। নানা দূর থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমাদের গ্রামীণ নাকি, এত রাতে এনে কি করেন? অনেক দূর থেকে দেওয়ার পরে আমরা যখন একটু কাছে গেছি, রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে কিচ্ছু ছিল না, কিন্তু ওই জায়গাটা একটা মানে অদ্ভুত ধরনের একটা গ্রাম, এত সুন্দর একটা গ্রাম ছিল ওখানে যা বলার বাইরে। আমি আজ পর্যন্ত ওরকম গ্রাম কোনো সময় মানে আমার নাকে বাজেনি, আমার এখনো খেয়াল আছে। নানা এই জিনিসটা দেখার পরে নানা তো আর ভাবতে পারতেছে না, যে বুঝলাম না এই মাত্র মানুষটাকে দেখলাম, আমরা দুজনই দেখলাম, তাহলে এই মানুষটা কোথায় গেল? পরে নানা একটু মনে মনে ভয় পাইলেন, আয়াতুল কুরসি পড়লেন, কুরসি পড়তেছিল। আমি তো মানে আমার অবস্থা তো খুব খারাপ, আমি হুট করে এই জিনিসটা দেখে আমি খুব অবস্থা ভয় পাই গেছি। তো নানা আমাকে কি করলেন, ব্যাগটা আর এক হাতে ব্যাগ নিলেন আর এক হাতে আমার হাত ধরলেন। তো এভাবে চলতে 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 অনেকটা রাস্তা ভালো আসলাম, একটা ছোট কালভার্ট পরে কালভার্টের উপরে উঠছি, ওইটা দেখে ওখানে দুটা সাপ, মানে অন্ধকার দেখা যায় না। নানার হাতে তখন ছোট্ট টর্চ লাইট ছিল, ব্যাটারি চালিত ছোট্ট টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে দেখতেছে যে ওখানে দুটা সাপ একদম পুলের মাঝামাঝি অবস্থায় বসে আছে, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রাস্তার, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাস্তা, তো সরাসরি চলে আসে আপনার উত্তর দক্ষিণ রাস্তা সরাসরি একদম বরাবর, কিন্তু ওখানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানে দুইটা সাপ দুই দিকে মানে রাস্তাটা আগলে আটকে রাখছে। তো এই অবস্থায় নানা বলতেছে যে, নানা তো বুঝতে পারছে এইসব বিষয়ে নানার অভিজ্ঞতা আছে, তো নানা বলতেছে দেখো তুমি যেই হও না কেন আমাদেরকে যাইতে দাও, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমার কোনো আমাদের কোনো ক্ষতি করো না। তো এটা শোনার পরে ও সাপগুলি তো কোনো একটু মানে লড়বে তাও লড়তেছে না। তো নানা এটা করার পরে একটু হুস হুস মানে এরকম ভাবে খেদানো চলে, নানা এটা বলছ মানে হাঁস মুরগি যেরকম খেদা এরকম করে আর কি খেদানোর চেষ্টা করতেছিল। তো এরকম করার পরে দুই মিনিট পরেই পিছনে একটা শব্দ হয়, মানে পানিতে মানে কোনো কিছু জন পড়লে ধস করে একটা শব্দ হয় না, মনে হচ্ছে যে পানিতে অনেক বড় একটা ভারী কোনো কিছু পড়ে গেছে পিছনে। পিছনে তাকিয়ে দেখলাম না, পানি সব শান্তশিষ্ট হয়ে আছে, একদম ঠান্ডায় আছে, পানি একটু লড়তেছেও না। তখন আর কি রাসেল ভাই আরো ভয়গুলো চাইপা ধরছিল যে আমাদের সাথে কি হইতাছে এটা। আমি একদম সিরিয়াসলি ভাই, আমার রাসেল ভাই আমার বয়স তখন কম, আমি এটা নিতে পারতেছিলাম না। তখন নানা তো সব আর কি খুব সাহসী ছিল, তো নানা বলতেছে ভয় পাইস না, তুই আমার সাথে থাক, আমার হাত ধরে রাখবি। তো রাসেল ভাই সামনের দিকে তাকিয়ে দেখি সাপগুলি আর নেই। সাপগুলি না থাকার পর নানা আমাকে নিয়ে মানে যত দ্রুত সম্ভব পা চালাইতেছিলাম, আমি নানার সাথে হাইটা পারতেছিলাম না, এত স্পিডে নানা হাঁটতেছিল, হাতে একটা ব্যাগ আর আমার সাথে নিয়ে। তো রাসেল ভাই এরকম করে ভার্জারটা কোনো মতন পার হয়েছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে পারে একটা খেজুর গাছের নিচে বসছি, মানে এতটাই ঘামে গেছি, এত ক্লান্ত হয়ে গেছি ওখান থেকে এত তাড়াতাড়ি আসার পরে, মানে আমরা হাঁটতে যাইতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো ওখানে একটু বসলাম নানার হাতে, তখন ওই যে আগে যে পানির বোতল গুলো ছিল, ছোট্ট পানির বোতলটি, এটির ভিতরে পানি ছিল, নানা একটু পানি খায়। পানি খাওয়ার পরে আমাকে একটু দেয়, আমি একটু খাই, কিন্তু আমার ভয়ে হাত পাও কাঁপতেছিল। তো নানা এরকম করে ওঠার পরে মানে পানি টানি খায়া একটু উঠা আবার রওনা দিই। রওনা দিলে আপনার এমন করে আস্তে 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 সেই গুরুস্থানের মানে থরেটুকু আপনার ওই ইয়ের সামনে আর কি শ্মশানের সামনে চলে আসি। শ্মশানের সামনে চলে আসার পর নানা মানে আমিও বুঝতেছি নানার সাহসে কোলাইতেছে না যে আপনার শ্মশানের সামনে দিয়ে এত রাত্রে, রাত প্রায় দুইটা তিনটা বাজে গেছে, তিনটার উপরে বাজে, এইটার সামনে দিয়ে সে পার হবে আমাকে নি। তখন ছিল আপনার বর্ষাকাল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে হুট করে। তো এখন নানা সাহস পাইতেছে না যে কি করবে, তো এমনিতেই এখন কি করার, বাড়ি তো যেতে হবে। তো এই কারণে নানা আমারে এক হাতে ধরছে আর এক হাতে ব্যাগ তো ধরছে, ধরে নিয়ে আমারে বললো যে নানা বলতেছে দেখ আরিফ, তুই শুধু আমার হাতটা ধরে চোখ বন্ধ করে সরাসরি হাঁটতে থাকবি, ডাইনে বামে কোনো দিকে তাকাবি না। এরকম ভাবে তো নানার কথা শুনে আমিও চোখ বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ওটা পারি দিলাম। কিন্তু মাঝখানে ঘটে গেল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, হুট করে কে যেন আমার নানাকে এত জোরে একটা ধাক্কা দেয়, মানে ধাক্কার সাথে সাথে আমার হাত যে ধরেছিল আমিও সাথে সিটকে মানে হাতের আপনার পশ্চিম পাশে ছিল আপনার এই শ্মশানটা, আপনার পূর্ব পাশে এত জোরে সিটকে পড়ে যেতে বৃষ্টির মানে পানির ভিতরে, মানে সম্ভবই না ভাই, এটা কি একলা একলা পড়ে যাওয়া সম্ভব না, এত জোরে একটা ধাক্কা দেয় যে ধাক্কার কারণে নানা খুবই অসুস্থ হয়ে পড়ে। ওখানে নানার পায়ের ভিতরে মানে ভাসের যে কঞ্চাগুলি আছিল এই কঞ্চার একটা অংশ ঢুকে যায় পায়ের ভিতরে, তার হাতে একটু ব্যথা পায়, হাত চলে যায়। আমার কিছু হয়নি, বাট আমি একটু ব্যথা পেয়েছিলাম মাথায় ওই গাছের লাগাতে। তো এভাবে ওখান থেকে পড়ে যে আমরা ক্ষেত যে ছিল মানে যে ক্ষেতের ভিতরে পড়েছিলাম, যে চাষের জমিতে পড়েছিলাম, এই পানির থেকেই মানে পানি দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। তখন পানি ছিল অল্প, প্রায় কতটুকু হবে এক গিব্বা, এতটুকু পানি হবে, পানি দিয়ে চলতে শুরু করি। তো এখান থেকে কোনো মতো শ্মশানের রাস্তাটুকু পার হইয়া এখন আসছি আপনার ওখানে আমাদের আলীর বাজার যে নাম আছে ওই মেইন দুইটা স্টেপ পার করার পরে আলীর বাজার যেটা আছে, আলীর বাজারে এসে একটা দোকান মানে ভিতর থেকে মোমবাতির আলো জ্বলতেছে এরকম আর কি বোঝা যেতেছে। গেলাম ওখানে, যে দেখলাম হ্যাঁ ওই দোকানদারের নাম হচ্ছে আপনার আলতা। তো আমার নানা বলতেছে ভাই তুমি কি দোকানে আসো, বলতেছে হ্যাঁ আসিলাম তো, কয় ভাই আমার কি আজকে রাতটা থাকতে দেবো, কয় না ভাই বৃষ্টি বাদল দিন আমি আমরা করে চিনি না, আপনি এখান থেকে চলে যান, নাহলে থাম যাব না। মানে হুট করে এত রাত্রে এত রাত্রে যে ওই লোকটার বলতেছে জন্য উনি থাকতে নিষেধ করলো। তো এটা আর নানা নিরুপায় হইয়া তখন ওখান থেকে ভয় তো পাইছে কোনো মতো, ওখান থেকে আস্তে 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 মানে নানা পায়ে এরকম একটা মানে ইঞ্জুরি নিয়েও, নানা পায়ে ব্যথা নিয়েও আমাকে আমার হাটটা ছাড়ছে না, উনি আমার হাটটা ছাড়ে নাই। কিন্তু এরকম ভাবে আস্তে আস্তে সে যে ঈদগাহের মাঠটা সেখানে আমরা আসি। সেখানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে কালো একটা ছায়া সামনে দাঁড়িয়ে আছে, মানে এত উচ্চতা প্রায় 10-15 ফুট উঁচু হবে, এতটুকু উচ্চতা, একটা কালো, একদম কালো হবে। তা আমি বুঝতে পারতেছি না যে কি করবো, আমার তো সিনসলিস হওয়ার অবস্থা, নানা শক্ত করে আমার হাতটা ধরছে, এত শক্ত ধরছে যে আমি ব্যথা পাইতেছিলাম হাতে। তো নানা বলতেছে যে যাই হোক তুই হাত ছাড়বি না আর পিছন থাকাবি না। নানা জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। তো আমি বললাম নানা এটা কি হইতেছে আমাদের সাথে, আমি খুব কান্না করতেছিলাম রাসুল ভাই, আমি কান্না করতেছিলাম রাসুল ভাই। তো নানা বলতেছে নানারে বলতেছিলাম নানা এটা কি হইতেছে আমাদের সাথে, আমি বুঝতেছিলাম না। তো এই অবস্থায় আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি বাসায়। তারপরের ঘটনা নানা আমাকে যেমনি বলছে আমি এরকম বলতেছি, তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি ওখানে তখন ওই অবয়বটা আমার উপরে আক্রমণ করে, এমনকি আমাকে প্রচন্ড ভাবে জোরে ছিটকে ফেলে দেয় অনেক দূরে রাস্তার ভিতরে, পড়ে যাই, হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পরে মানে আমিও সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে, দেখি তোর মানে জ্ঞান হারিয়ে ফেলেছিস তুই। তো এরকম ভাবে আমি তোকে আমার ঘাড়ে করে আর ব্যাগটা নিয়ে কোন রকম আড়তে আড়তে মানে এসাক যে
নানার সম্পর্কে ভাই হয় এসাক, সেই এসাকের বাড়িতে এসে একটা চিল্লান দিয়ে আমি উপরে যাই, অজ্ঞান হয়ে যাই। তো এই এসাক ভাই আমাদেরকে জ্ঞান ফিরায়, মানে নানার জ্ঞান ফিরে ওখানেই। আবার জ্ঞান ফিরার পরে তখন ঠিক আপনার আজম দিদি ছিল, আপনার মাগরিবের আজম দিদি ছিল, সরি ওই ফজরের আজম দিদি ছিল, সে সময় আর কি নাকি আমাকে আর আমার নানাকে আমাদের বাড়িতে দিয়ে যায়। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আমিও দেখছি নানার একটা হাত, মানে বাম হাতটা খুব গুরুতর ভাবে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে আর কি আবার এই হয়েছে, আপনার এই ঘটনাটা বলছে আমারে ওইটুকু, আর বাকিটুকু তো আমি নিজে চোখে দেখছি। তবে একজন আলমকে, মানে একজন হুজুরকে দেখানো হয়েছিল, তারা সে মানে সে হুজুরটা বললো যে আমরা নাকি রাস্তা দিয়ে আসার সময় কিছু দুষ্ট জিনের পাল্লায় পড়েছিলাম, এই কারণে তারা আমাদেরকে বাধা দিতে চেয়েছিল, আমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমাদের সাথে কোন একটা ভালো জিনিস, মানে ভালো একটা জিন থাকার কারণে তারা আমাদের বেশি ক্ষতি করতে পারে নাই। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আমি জানি না কতটুকু ভৌতিক অভিজ্ঞতা এটার ভিতরে আছে, তবে আমার কাছে মনে হলো যে আমি ভূত.com এ এটা শেয়ার করলে আমার মানে খুব একটা ভালো লাগতো। তাই রাসেল ভাই আশা করি ভালো লেগেছে, লিসেনারদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যারা শুনছেন ভোট.com, অবশ্যই ভোট.com এর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর রাসেল ভাই ভালো থাকবেন। সকল মনিটর জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর সবচেয়ে আমার যার ভাল লাগে তা হচ্ছে সাবিদ আলম ভাইয়ের ঘটনা ময়মনসিংহ থেকে লেখে, আমার ওনার ঘটনা প্রচন্ড ভালো লাগে।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আজকের মতো বিদায় নিতে হবে আমাদের, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করেছেন আমাদের ঘটনাগুলো। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি আজকের এই এপিসোডটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। প্রিয় রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স সবাইকে আসসালামু আলাইকুম। আগে অনেক ছোট থাকতে আপনার বলা ঘটনা শুনতাম ভূত এফএমের মাধ্যমে, তখন সালটা ছিল 2012 অথবা 2013। মাঝখানে এতটা বছর পেরিয়ে গেছে, আপনার ঘটনা শোনা হয়নি। আবার 2023 সালে আপনাকে শুনছি ভূত.com এর মাধ্যমে। ইনশাআল্লাহ সবসময় শোনার চেষ্টা করব যতদিন আপনি থাকবেন। তো রাসেল ভাই, এইটা দিয়ে আমার তৃতীয়তম ঘটনা। আগে দুইটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, হয়তো ভালো হয়নি তাই লিসনারদের পড়ে শোনানো হয়নি, তাতে আমার এক বিন্দু অভিযোগ নেই। আজকে আমি যে ঘটনাটি বলবো এটা আমার নানা বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা, শুনেছি আম্মুর মুখ থেকে। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় ফিরে যাই। আমার আম্মুর ভাষায় বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন আম্মু, আমি তখন অনেক ছোট, আমার বয়স আনুমানিক 7-8 বছর হবে হয়তো। আমার বাবা ছিলেন একজন ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুবই ভালো মানুষ ছিলেন উনি। আর আমার বাবারা ছিলেন 4 ভাই, কোনো বোন ছিল না। আমার 3 চাচাও ছিলেন অনেক সম্মানী ব্যক্তি এবং তারাও নামাজ কালামে বিশ্বাসী ছিলেন। আর আমার বাবারা 4 ভাই ছিলেন একটু কবিরাজ টাইপের। তো একদিন হঠাৎ করে আমার দাদু মারা যান। দাদু মারা যাওয়ার আগে তার যত সহায় সম্পত্তি ছিল সব 4 ছেলেকে সমানভাবে ভাগ করে দেন। তো এভাবে বেশ ভালোই কাটছিল আমাদের জীবন। কিন্তু একদিন আমার ছোট চাচার সাথে আমার আব্বু, মেজ চাচা আর শির চাচার কোন এক পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়। তারপর থেকে ছোট চাচার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর কোনো সমস্যা হয় না। আমার মেজ চাচা ছিলেন একজন কৃষক, তিনি বেশিরভাগ সময় মাঠে থাকতেন। তো একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম বাড়িতে অনেক মানুষ আর কান্নাকাটির আওয়াজ। এরপর আমি সেখানে গিয়ে দেখলাম মেজ চাচার লাশ। কি হয়েছে জানতে চাইলে আমার মা বলেন, তোর মেজ চাচাকে কেউ মেরে মাঠের মাঝে অর্ধেক গেড়ে রেখেছে। এটা শোনার পর আমি তো রীতিমতো ভয় পেয়ে যাই। এরপর ওই বিষয়টাকে নিয়ে অনেক তোলপাড়, সবার মুখে এক কথা, এটা কোনো মানুষের কাজ নয়। আমার বাবা বুঝতে পেরেছিল এটা কোনো খারাপ কেউ করেছে। তারপর ওই বিষয়টা ওখানে থামাচাপা দিয়ে চাচাকে দাফন কাফনের কাজ শেষ করে সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। এরপর আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমোতে চলে যাই। হঠাৎ মাঝরাতে বাবার গোঙানির আওয়াজ। এরপর বাবাকে ধরে মাথায় পানি ঢালা হলো। বাবা একটু স্বাভাবিক হলে তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে। বাবা যা বললেন সেটা শুনে সবাই ভয়ে শিউরে উঠলাম। বাবা বলতে লাগলেন, তিনি স্বপ্নে দেখেছেন একটা কালো কুচমুচে অবয়ব। তিনি বলছেন, আমার বুকের ওপর সেই অবয়বটি উঠে আমাকে বলছে, দেখবি দেখবি মরণ যন্ত্রণা কেমন, মরবি তো তোরা সবাই, আজকে কেবল তোর ভাইকে মেরেছে, এরপর তোর সেজ ভাইয়ের পালা, তারপর তোকে মরতে হবে। এই বলে আমার বুকে অনেক জোরে চাপ দিয়ে ধরে। এরপর সবাই আরো ভয় পায়। কিন্তু আমরা কেউ একটা বিষয় বুঝতে না পারলেও বাবা ঠিকই বুঝতে পারেন। বাবা যখন স্বপ্ন দেখলেন তখন ওই অবয়বটা রহিমের নাম কেন বলল না, অর্থাৎ আমার ছোট চাচার নাম ছিল রহিম। এরপর বাবা আবারও ভাবলেন যে তাহলে কি রহিম এগুলো করেছে আমাদের থেকে বদলা নেওয়ার জন্য। অতঃপর বাবা এগুলো দুঃস্বপ্ন ভেবে আবারও ঘুমিয়ে পড়েন। এরপর কিছুদিন আর কোনো সমস্যা হয় না। একদিন হঠাৎ করে আমার সেজ চাচার প্রচণ্ড জ্বর আসে, মানে এমন একটা অবস্থা যে মৃত্যুশয্যায় আছেন উনি। এরপর সবাই তার কাছে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম চাচাকে ঘরের বারান্দায় শুয়ে রাখা হয়েছে, তার শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে আর চোখ দুটো মনে হচ্ছে একদম বাইরে চলে এসেছে। আর উনি তার আশেপাশের কাউকে, অদৃশ্য কাউকে দেখছিলেন আর বলছিলেন,
আমাকেও নিয়ে যাবে, আমাকে বাঁচাও, ওই দেখো ও চলে এসেছে।
চাচার এমন উদ্ভট কথা শুনে সবাই একটু অবাক হলেন। এর দুই দিন পর এক সন্ধ্যায় চাচাকে বাড়িতে পাওয়া যায় না, সবাই খুব চিন্তিত। তারপর আমার আব্বু ও আরো কিছু মানুষ মিলে তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর চাচাকে পাওয়া গেল শ্মশানের পেছনে একটা তেঁতুল গাছে। সেখানে গিয়ে যা দেখা গেল তা দেখে কিছু মানুষ সাথে সাথে জ্ঞান হারালো। তারা দেখল চাচাকে উল্টো করে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তার শরীরের চামড়া কেউ যেন সম্পূর্ণ উঠিয়ে নিয়েছে, টপ টপ করে শরীর থেকে রক্ত পড়ছে, দেখে মনে হচ্ছে গরু ছাগলের মতো ছেলা হয়েছে তাকে। এরপর লাশটাকে দাফন কাফন করা হয়। তাতে যখন আমরা আবার ঘুমিয়ে পড়ি সে একই গোঙানির আওয়াজ, বাবার রুম থেকে আসছে শব্দটা। তারপর আমরা বাবার রুমে গিয়ে দেখলাম বাবার গলায় হাতের ছাপ, মনে হচ্ছে কেউ গলাটা টিপে ধরেছিল, মেরে ফেলার চেষ্টা করছিল তাকে। বাবাকে আবারও জিজ্ঞেস করা হলো কি হয়েছে। এরপর বাবা বলল,
আমি আজকে স্বপ্নে সেই অবয়বটা দেখেছি আর ও আমাকে বলছে এবার তোর পালা, মরবি তুইও মরবি, এই বলে আমার গলা টিপে ধরে।
এরপর বাবার আর কিছু বুঝতে বাকি রইল না যে তার ভাই রহিম কিছু একটা করেছে। কোনো মতে রাতটা পার করে সকালবেলা বাবা চলে গেলেন এক হুজুরের সন্ধানে। এরপর একজন হুজুর পাওয়া গেল, উনি খুব ভালো মানের হুজুর ছিলেন। বাবা তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। বলার পর হুজুর তাকে ঝাড়ফুঁক করে শরীর বন্ধ করে দিলেন আর বললেন,
আমি কালকে আসবো তোমাদের বাসায়।
এর পরদিন হুজুর রীতিমতো বাসায় চলে আসেন এবং ঢোকা মাত্রই হুজুর বুঝতে পারেন কেউ তাকে বাধা দিচ্ছে। হুজুর উঠোনের ওপরে তিনটা বৃত্ত আঁকেন, একটাতে আমাকে এবং আমার মাকে বসতে বলেন আর দুইটাতে বাবা এবং হুজুর বসেন। এরপর হুজুর অনেক দোয়া কালাম পাঠ করার পর বলেন যে বড় কঠিন সমস্যা, কেউ তোদের উপরে জিনকে লেলিয়ে দিয়েছে, এই কারণে তোর দুই ভাইকে মেরে ফেলা হয়েছে, আর এখন তোর পালা। কিন্তু তোকে এত সহজে মারতে পারবে না, কারণ তুই অনেক ধার্মিক নামাজি একজন ব্যক্তি, ওই জিনটা তোর কোনো ক্ষতি করতে পারছে না এই কারণেই। তারপর বাবা বলে ওঠে, এগুলো কি করছে? এরপর হুজুর বলেন, কোন স্বার্থের জন্য এগুলো কেউ করছে, কে করছে তা আমি জানি না, তবে যে করছে তোরা যদি চাস আমি তার নাম বলবো। তখন বাবা বলেন, হ্যাঁ শুনতে চাই কে করছে এগুলো। তখন হুজুর আমার ছোট চাচার নাম বলেন এবং বলেন সে এগুলো করছে। তখন বাবা জানতে চান এই জিনটাকে কোনোভাবে আটকানো সম্ভব কিনা। জবাবে হুজুর বলেন, এই জিনটা খুবই শক্তিশালী, এর সাথে পেরে ওঠা সম্ভব না, তোমার ভাইয়ের সাথে কথা বলে এই জিনটাকে আটকাতে হবে, না হলে তোমাকে মেরে সে তার ওয়াদা পূরণ করবে। এরপর বাবা আর কিছু না ভেবে গ্রামের লোকজনকে নিয়ে ছোট চাচাকে এক পর্যায়ে আটকে ফেলে এবং অনেক মারধর করে। এরপর বাবা বলে, কেন করলি, কি পেলি এটা করে? তারপর ছোট চাচা শুকনো গলায় একটা ভয়ানক হাসি দিয়ে বলতে থাকে, লোভে পড়েছি, সহায় সম্পত্তির লোভ, তাই আমি তিন ভাইকে মেরে সব সম্পত্তির মালিক হতে চেয়েছি। বাবা কান্নার স্বরে বলেন, তোর সম্পত্তি লাগবে তুই আমাকে বলতিস, আমরা দিয়ে দিতাম তোকে, কেন করলি এটা, নিজের আপন ভাই। এরপর হঠাৎ সেই হুজুরের আগমন। হুজুর এসে বলে, তুই কিভাবে ওই জিনকে লেলিয়ে দিয়েছিস? তখন আমার চাচা বলে, যেদিন তোদের সাথে আমার ঝামেলা হয় সেদিন আমি মনে মনে শপথ করি যে তোদের কাউকে বাঁচিয়ে রাখব না। এরপর আমি এক তান্ত্রিকের কাছে গিয়ে সবটা বলি। তখন তান্ত্রিক আমাকে বলে, তোর ইচ্ছা পূরণ হবে, কিন্তু আমি যা বলবো তাই তোকে করতে হবে। আমি সাত পাঁচ না ভেবে রাজি হয়ে যাই। এরপর তান্ত্রিক আমাকে বলে, কোনো এক অমাবস্যার রাতে লাশের কাফনের কাপড় কেটে আনতে হবে, যদি আমি আনতে পারি তাহলে ইচ্ছা পূরণ হবে, আর যদি না পারি তাহলে মরতে হবে। এরপর তান্ত্রিক আবারও বলে, লাশের কাপড় আনতে শুধু তুই একা যাবি, তোর সাথে কিছু নিতে পারবি না, একটা কোদাল বাদে, আর তোকে যেতে হবে মাঝরাতে, আর যাবার পথে তোকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, এমনকি পেছনেও না। এরপর আমি সময় আর সুযোগের অপেক্ষায় থাকি। একদিন সেই সুযোগটা চলেও আসে। মাঝরাতে উঠে আমি কবরস্থানের দিকে রওনা দেই। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার নানু বাড়ি থেকে কবরস্থানটা বেশ খানিকটা দূরে ছিল, মাঠের দিকে। এরপর তিনি আবারও বলতে শুরু করেন, আমি কবরস্থানটা দেখতে পাচ্ছি এমন সময় পেছন থেকে কেউ কর্কশ গলায় বলে ওঠে, খিরে এই মরণ খেলায় মেতে উঠিস না। আমি এটা শোনার পর পেছনে তাকাবো এমন সময় তান্ত্রিকের কথা মনে পড়ে যায়, সে আমাকে পেছনে তাকাতে মানা করেছিল। আমি কবরের কাছে যাই, কবর ঘুরে কাপড় নিয়ে আসবো, এমন সময় পেছন থেকে আবারও কেউ বলে ওঠে, ঠিক করছিস না, এর জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। আমি কিছুটা ভয় পেয়ে যাই, কাপড়টা নিয়ে চলে যাই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অনেক মন্ত্র পড়ে, তার একটা পোষা জিন আমাকে দিয়ে দেয় আর বলে, তুই একে দিয়ে যা করাবি তাই করবে, কিন্তু সাবধান এমন কিছু করিস না যার জন্য তোর নিজের প্রাণটাই চলে যায়। এরপর আমি ওই জিনকে দিয়ে আমার দুই ভাইকে মেরে ফেলি। এটা বলার পর ছোট চাচা তার ভুল বুঝতে পারে এবং এক পর্যায়ে কেঁদে ওঠে এবং সবার কাছে মাফ চায়। তিনি তখনই রওনা দেন সেই তান্ত্রিকের কাছে, সেই জিনটাকে থামাতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে চাচা সেখানে গিয়ে সেই তান্ত্রিককে আর খুঁজে পান না এবং আশেপাশের মানুষের কাছে জানতে চান এবং তারা বলে, কখনো এখানে কোনো তান্ত্রিককে তারা দেখেইনি। এটা শোনার পর চাচা মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে এবং সবাইকে সবটা খুলে বলে। তারপর আব্বু সেই হুজুরকে ডেকে নিয়ে এসে বিস্তারিত সবকিছু জানান। হুজুর বললেন, এখন শেষ ভরসা সেই জিনটা। অতঃপর হুজুর চাচাকে বলল, তুমি জিনটাকে আহ্বান করো এবং তাকে বলো সে তোমার ভাইয়ের জীবনের বদলে কি চায়। এরপর চাচা তাই করলেন, জিনটাকে হাজির করা হল। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হল জীবনের বদলে সে কি চায়, জিনটা তখন বিভৎস একটা ভাষায় বলল, আমাকে একটা মানুষের রূপ দেওয়ার ওয়াদা করেছে সেই তান্ত্রিক, তখন চাচা একটু অবাক কণ্ঠে বলে, একটা মানে? তোমাকে তো তিনটা মানুষের প্রাণ নিতে বলা হয়েছে। তখন জিনটা বলে,
তোর তিন ভাইকে মেরে ফেলার হুকুম তুই দিয়েছিস, কিন্তু আমাকে যখন ওই তান্ত্রিক তোর গোলামি করার জন্য পাঠায়, তখন তোর রুহের ওয়াদা করেছে। আর তান্ত্রিক আমাকে বলেছে, যখন তোর প্রতিশোধ নেওয়া শেষ হবে, তখন যেন আমি তোকেও মেরে ফেলি।
এই বলে জিনটা খুব খারাপ ভাবে বিদ্রুপ করে। তখন চাচা বলে ওঠে, তুমি দরকার হলে আমার প্রাণ নিয়ে নাও, আমার ভাইকে ছেড়ে দাও। তখন জিনটা এক কথায় রাজি হয় এবং বলে,
তাহলে তুই মরার জন্য তৈরি থাক।
এটা বলে জিনটা কালো অন্ধকারে মিলিয়ে যায়। এর কিছুদিন পর আমার চাচাকে আর খুঁজে পাওয়া যায় না। জিনটাও আব্বুর স্বপ্নে আর দেখা দিত না। সবাই ভেবে নিয়েছিলাম হয়তো ওই জিনটা প্রতিশোধ নেওয়া শেষ করেছে, তাই চলে গেছে। বেশ কিছুদিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন সেই শ্মশানের তেঁতুল গাছটার নিচে অনেক মানুষের ভিড়। আমরা গিয়ে দেখি আমার চাচার লাশটা অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে, আর বাকি অংশটুকু পচে দুর্গন্ধ বের হচ্ছে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার মায়ের মুখে শোনা একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। জানি না আমার ঘটনা আপনাদের বিশ্বাস হবে কিনা, তবে এটাই বাস্তব এবং সত্যি একটা ঘটনা। বানিয়ে তো অনেক ভৌতিক কাহিনী বলা যায়, কিন্তু এটা করে কি লাভ? ছোটবেলা থেকে মিথ্যে বলা শিখিনি, তাই আমি নিশ্চিত যে আমার এই ঘটনাটি সত্যি বলেই আপনারা প্রচার করবেন। আর একটা কথা, আপনার ভূত ডট কম কেন এত ভালোবেসে ফেললাম তার একটা ছোট্ট বর্ণনা দেই। আমরা দুই ভাই, আমি ছোট, তো আমার বড় ভাই প্রতিদিন রাত করে বাড়িতে ফিরত। সেদিনও হঠাৎ খুব ভয় নিয়ে বাড়িতে আসে এবং আম্মুকে বলে একটু লবণ পানি গলিয়ে দিতে হবে। এরপর আম্মু জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর ভাইয়া বলে, বাজার থেকে আসার সময় কানে হেডফোন দিয়ে ভূত ডট কম শুনছিলাম, ভয় পেয়েছি। এই বিষয়টা নিয়ে এক প্রকার হাসি ঠাট্টা হল। তারপর থেকে আমিও ভূত ডট কম এর প্রতি আগ্রহী হলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভূত ডট কম দীর্ঘজীবী হোক। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এই ঘটনাটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি মলানা জুনায়েদ হুজুরের ছাত্র মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোন একটা জায়গা থেকে। আমার পাঠানো প্রথম ঘটনাটি সিলেক্ট করার জন্য রাসেল ভাই ও ভূত ডট কম টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ আরও একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম, তবে আজকের ঘটনাটি মলানা জুনায়েদ হুজুরের নয়, বরং কিছুদিন আগে আমার সাথে ঘটে গিয়েছে। তাই ভাবলাম আপনাদের এই ঘটনাটির সাক্ষী করে রাখি, আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে ব্লাড মুন বা চন্দ্রগ্রহণের রাতে। আমি নিজের ঘরে বসে তসবিহ পড়তে ব্যস্ত। হঠাৎ আমার ছোট ভাই বলল, ভাইয়া আজকে নাকি চন্দ্রগ্রহণ, চাঁদ নাকি সম্পূর্ণ লাল আকার ধারণ করবে, চলো আমরা ছাদে গিয়ে দেখি। আমার ভাইয়ের বয়স 14 কাছাকাছি। আমি বললাম, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় ঘর থেকে বের না হওয়াই ভালো। যা রুমে গিয়ে সালাতুল খুসুফের নামাজ পড়, জিকির আজগার কর।
যারা জানেন না সালাতুল খুসুফ কি, তাদের উদ্দেশ্যে বলি, সালাতুল খুসুফ হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নামাজ। মূলত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় পড়তেন। আমার ছোট ভাই বলল,
আচ্ছা পড়ব, তার আগে একবার চলো দেখে আসি, বেশিক্ষণ না, এই 5-7 মিনিট, চলো প্লিজ চলো।
আমি ভাবলাম, ওরই বাকি দোষ, সবাই যে যার ছাদ থেকে চন্দ্রগ্রহণ দেখছে, সে ছোট মানুষ, ওরও তো মন চায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে রাজি হয়ে গেলাম। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলল,
ইয়াসিন, রাত প্রায় 12টা বাজে, মধ্যরাত, এই সময় অশরীরীরা তাদের ঘর থেকে বের হয়, এমনকি অনেক ক্ষতিও করে থাকে, এখন না যাওয়াই ভালো।
কিন্তু ছোট ভাইয়ের জেদের কাছে ইসমাইলের কথা বাধা পায়, যেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। যাই হোক, ওকে নিয়ে ছাদে যাই এবং দেখতে পাই চাঁদ তার আকার হারিয়ে ফেলেছে, কিছু অংশ লাল হওয়া শুরু করেছে। কেন জানি না পরিবেশটা বেশ নীরব নিস্তব্ধ হয়ে আছে। বলে রাখা ভালো, আমার বাড়ির চারপাশে অনেক ঝোপ জঙ্গল, প্রায় 2টো জমি পড়ে অন্য মানুষদের বাড়ি। এক কথায় আমাদের বাড়ির চারপাশে কোনো বাড়ি নেই, একটু দূরেই একটি মাজার ও একটি বিশাল বড় পুকুর রয়েছে। ঘটনায় ফিরে যাই, রাত তখন আনুমানিক 12:10। আমি আমার ছোট ভাইকে বললাম,
অনেক হয়েছে, এবার চল ঘরে ফিরে যাই, রাত হয়েছে অনেক, ঘুমাবি।
ঠিক তখনই তার হাতে থাকা ফোন বেজে ওঠে। সে কথা বলা শেষ করে আমাকে বলে,
ভাইয়া, আমার বন্ধু রবিন ফোন দিয়েছে, সে বলছে তার বাসায় যাওয়ার জন্য।
আমি বললাম,
রবিন ওই যে উত্তর দিকের বাড়িটায় যে ছেলেটা থাকে, সে? কিন্তু তার বাড়িতে যেতে আসতে তো 10 মিনিটের মতো লাগবে, কাল যাবি? আজ না।
কিন্তু সে না ছোড় বান্দা, যাবেই, তাই কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে যাই। যাওয়ার সময় ওই মাজার আর পুকুরের পাশ কাটিয়ে যেতে হয়। মাজারটার কাছে আসতেই মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। কিছু দূর যেতেই অনুভব করলাম পেছন পেছন কেউ আসছে। আমি আরো জোরে হাঁটতে শুরু করলাম। বাড়ির কাছে আসতেই সব স্বাভাবিক হয়ে গেল। বাড়িটা দোতলা, তাকে নিয়ে রবিনের বাড়িতে গিয়ে উঠলাম। রবিন দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। তারপর রবিন আমাকে বলল,
ইয়াসিন ভাই, চলেন ছাদে যাই, চাঁদ দেখি গিয়ে, সেই কারণেই আপনার ভাইকে আর আপনাকে ফোন করেছিলাম।
আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। হঠাৎ ঘড়িটার দিকে নজর যেতেই দেখলাম রাত 12:32 বেজে গিয়েছে। ছাদে গিয়ে দেখি চাঁদ এইবার প্রায় অনেকটাই লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ রবিন বলল,
আপনারা দাঁড়ান, আমি দূরবীন নিয়ে আসি।
এই বলে সে চলে গেল। আমি আমার ভাইকে বললাম,
দেখ অনেক রাত হয়েছে, মা কিন্তু বকা দেবে।
এই কথা বলার সাথে সাথেই মনে হল আমাদের পেছন থেকে কেউ একজন দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ছোট ভাই একটু ভয় পেল। আকাশে তাকিয়ে দেখি চাঁদ আরো বেশ খানিকটা লাল হয়ে গিয়েছে। হঠাৎ বাড়ির পাশে থাকা বিশাল আম গাছটি নড়ে উঠল। আমরা দেখতে পাই বিশাল আকারের একটা কালো অবয়ব এক লাফ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি আয়তল কুরসি পড়া শুরু করলাম। হঠাৎ কারেন্ট চলে গেল, চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ল। আমি বললাম,
চল চল এখান থেকে, কিছু একটা ঘটতে যাচ্ছে।
হঠাৎ আমার সামনে দিয়ে একটি অবয়ব দৌড়ে চলে গেল। এবার আমিও কিছুটা ভয় পেতে শুরু করি। সেই বাড়িতে 1 মিনিটও থাকার ইচ্ছে হল না। বাড়ি থেকে বের হয়ে আমিও আমার ভাই শরীর বন্ধ করে ফেলি। মাজারের কাছে আসতেই মাজারের সব মোমবাতি আপনা আপনি জ্বলে ওঠে। আমি আল্লাহকে ডাকছিলাম, পরবর্তীতে ইসমাইলকে স্মরণ করি, কিন্তু সে কোনো মতেই আসছিল না। এই দিক দিয়ে আমার ভাইও অনেক ভয় পাচ্ছিল। হঠাৎ কেউ আমার পা ধরে টান মারে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আয়তেল কুরসির মাধ্যমে আমাদের জায়গাটা বন্ধ করে দেই। তারপরেও যেন আক্রমণ থামছিল না। তারপর ওরা হাত ধরে আমি দৌড় দেই। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পুকুরের সামনে এসে বসে পড়ি। পুকুর থেকে আমার বাসাটা খুব একটা দূরে নয়, কিন্তু এ কি, আমার বাসা কোথায়? বাসার কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। তাকিয়ে দেখি আমার ভাইও অনেক ভয় পেয়েছে, কাঁপছে। আমি বললাম,
বাসায় ফোন দে,
কিন্তু তার ফোন বন্ধ হয়ে গেছে, আর খুলছে না। আমি এইবার শান্ত হয়ে বললাম,
দেখ ভয় পেলে চলবে না, আল্লাহর উপর বিশ্বাস রেখে এই বিপদকে মোকাবেলা করতে হবে। হঠাৎ আমার ভাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
ভাইয়া পুকুরের ওপরে ওটা কি?
আমি তাকিয়ে দেখি আগুনের একটি গোলা পুকুরের ওপর পাক খাচ্ছে আর এক প্রকার গোঙানির মতো আওয়াজ করছে। এরপর বুঝতে পারি এটা আর কেউ না, ঘোল নামক চীনের কাজ। এটা মূলত মানুষকে ভয় দেখায় এবং ভ্রমণে বিভ্রান্ত করে, তাই ভয় পেলে চলবে না। এবার আমি সবটুকু শক্তি দিয়ে ওই জায়গায় আজান দিতে শুরু করি। আয়াতুল কুরসি, আয়াতুল হারুক, সুরা জিন আরো অনেক আয়াত পড়া শুরু করি। এই আয়াতের শক্তিতে ঘোল নামক জিন পরাজয় স্বীকার করে এবং সেইখান থেকে পালিয়ে যায়। এরপর আমি বাড়ি দেখতে পাই, দেরি না করে আমার ভাইকে নিয়ে দৌড়ে বাসায় চলে যাই। বাসায় আসতেই মা আমাকে জড়িয়ে ধরে বলে,
বাবা তোরা কোথায় গিয়েছিলি? সারা রাত আমরা তোদের তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু পাইনি।
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আর ভাবছিলাম সারা রাত চলে গেল। ঘড়ির দিকে তাকাতেই দেখি ভোর 4:37 বেজে গিয়েছে আর দূর থেকে আজানের ধ্বনি কানে আসছে। তাকিয়ে দেখি ইসমাইল ও হামজা আমার দিকে তাকিয়ে রয়েছে এবং মুচকি মুচকি হাসছে। তারপর নামাজ পড়ে মসজিদে বসে রয়েছি আর ইসমাইল ও হামজাও আমার সাথে রয়েছে। আমি তাদের বললাম,
তোমরা আমাকে দেখে হাসছিলে কেন?
ইসমাইল আমাকে বলল,
তোমাকে আমি মানা করেছিলাম কিন্তু তুমি আমার কথা গ্রাহ্যও করনি, আর তোমার সাথে যা যা ঘটেছে আমি দেখেছিলাম, কিন্তু আমি চাইছিলাম তুমি স্বনির্ভর হও, নিজের আত্মরক্ষা নিজেই করো।
এরপর আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম,
আমাদের সাথে এই ঘটনা ঘটার কারণ কি?
ইসমাইল বলল,
চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় জিনেরা তাদের ক্ষমতা প্রকাশ করতে পছন্দ করে, এমনকি অনেক কাফির জিন আছে যারা এই সময়টাকে তাদের হাতিয়ার বানিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি করে, তাই এই সময়গুলোতে সাবধান থাকতে হয়।
তারপর আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি।
তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আরো ঘটনা চাই আপনার কাছ থেকে এবং সেই সাথে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আর সেটি হচ্ছে এই যে আপনি ঘটনাটি বললেন, আপনি জিন দেখতে পান, আমার খুব জানতে ইচ্ছে করে যখন আপনি জিনটা দেখেন তখন সেই জিন কি অবয়ব নিয়ে বা কি আকার নিয়ে বা কি আকৃতি নিয়ে বা কি চেহারা নিয়ে আপনার সামনে এসে হাজির হয়। আমি অনেককে এই কথাটা জিজ্ঞেস করব করব ভেবেছি কিন্তু শেষ মুহূর্তে হয়তো ভুলে গেছি, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি রেগুলারই তাদের সাথে ওঠা বসা করেন বা কথাবার্তা বলেন, আমাকে একটু প্লিজ জানিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।